আসসালামু আলাইকুম, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অধুদুরে 348তম এপিসোডে। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ চলে এলাম আপনাদের সামনে আরো একটি ভয়ের এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। ভয়ের ঘটনা বাছাই করা কিন্তু বেশ কঠিন, কারণ এ পর্যন্ত যত অদ্ভুতরে শেয়ার করা হয়েছে, এছাড়াও আপনারা আরো অনেক ভূতের ঘটনা শোনেন, সব ঘটনার মাঝে কিন্তু একটা সিমিলারিটি চলে আসে। আমি নিজে শেয়ার করি যেহেতু, আমি খেয়াল করে দেখেছি এই জিনিসটা ঘটে। তো এখন কি করার, যখন ঘটনা পড়ি তখন আমি বোঝার চেষ্টা করি যে কি করব, ঘটনাটা কি একটু সুন্দর করে প্রেজেন্ট করা যায় কিনা। তো সেভাবে কিন্তু করা হয় অদ্ভুতরিতে, সেটাই আমি করি। তবে ঘটনার মূল জেস্ট তো ঠিক থাকতে হবে, মূল যে ঘটনার যে একটা ফ্রেগনেন্স সেটা তো ঠিক থাকতে হবে। তো সেটাকে ঠিক রেখে কিন্তু চেষ্টা করি ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্টেবল করার, তো সেটাই চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগে, আপনাদের মতামত কিন্তু আমি জানতে চাই। আর গত এপিসোডে আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছেন আপনারা, কথাটা যে আমি মিন করে বলি, সেটার অনেক রিপ্লাই দিয়েছেন আপনারা, আমার খুব খুশি লেগেছে। আমি যখন আপনাদের রিপ্লাইগুলো পড়েছি, সবাই লিখেছেন ভালো আছি আলহামদুলিল্লাহ, আমাকে প্রশ্ন করেছেন, আমার কাছে যার পর্নাই ভালো লেগেছে, এবং আমি আসলেই মিন করি। আমি আজও জানতে চাই, আমি চাই আপনারা সব পর্বেই বলেন আপনারা কেমন আছেন, কেমন চলছে আপনাদের দিনকাল, এটা জানতে বেশ ভালো লাগে। এবং আপনারা অনেকেই আগে কমেন্টে বিভিন্ন ইনফো দিতেন আপনাদের, যে আপনারা বিদেশে কি করছেন, কোথায় বসে শুনছেন, আপনার কাজের জায়গাটা কেমন, অনেকে কিন্তু জানাতেন যারা বিদেশে আছেন, শুনতে কিন্তু বেশ ভালো লাগে। আমি যখন পড়ি আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে, তো সেটা কিন্তু অব্যাহত রাখবেন। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। চলুন আমরা আজকের এপিসোডে চলে যাই। চলে এলাম অদ্ভুতরিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। এটাকে প্রথম ঘটনা বলা ঠিক হবে না, কারণ এটা একটা রুরাল লেজেন্ডের কম্পাইলেশন, যেইখানে তিনটা ঘটনা থাকছে। এই তিনটা ঘটনা আমার কাছে শেয়ার করেছেন ডাক্তার কিঙ্কর দাস আরিয়ান নামে একজন, তিনি পিরোজপুর থেকে এটা শেয়ার করেছেন, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি আরিয়ানের পাঠানো রুরাল লেজেন্ডে। প্রথম যে ঘটনাটি, এটি সেখানে প্রচলিত আছে, বাট আরিয়ানের মামা নিজে এটি এক্সপিরিয়েন্স করেছিলেন। 2014 সালের এক শীতকালের রাত, আরিয়ানের মামা তখন প্রোডাক্ট আনা নেওয়া করতেন, এটা তার কাজ ছিল, একটা কার্গো নৌকা টাইপের ছিল তার, সেখানে তিনি মালপত্র নিয়ে নদীর ওই পার থেকে এবারে নিয়ে আসতেন, মানে যেখানে কি বাজার ছিল মূল আড়ত সেখান থেকে এবারে নিয়ে আসতেন। তো তার কাজ করত রাতে, রাতে বেশ লেট পর্যন্ত শহর থেকে মাল আসত সেখানে বাজারে, এবং সেখান থেকে সেগুলোকে তার নৌকায় উঠিয়ে দেওয়া হতো, তিনি এই পারে নিয়ে আসতেন। তো তিনি সাধারণত ওখানে বসে থাকতেন, ওখানে যে ঘাট, সেই ঘাটের ওখানে মানুষজন খুব একটা ছিল না, একটা ছোট্ট ওখানে ঘর ছিল যেখানে ওই বিভিন্ন টিকিট কাটা হতো, তো সেই মানুষজনও ঘুমিয়ে যেত। তো সেই ঘাট যখন একেবারে নীরব হয়ে যেত, আরিয়ানের মামা তখন তার নৌকায় উঠে আসতেন, ওখানে বসে গান শুনতেন আর বসে ওয়েট করতেন কখন তার এই জিনিসপত্র আসে। তো এরকম শীতকালের ঘটনা, এক রাতে তিনি গিয়েছেন, ওখানে বেশ খানিকক্ষণ ওই টিকিট ঘরে মানুষের সাথে কথাবার্তা বলে দেখলো যে তারা একেবারে ঝিমাতে ঝিমাতে বেঞ্চে যে শুয়ে পড়ল একজন। তো ওনার কিছু করার নাই, চারিদিক একদম নীরব, বড় বড় গাছ আশেপাশে, সেই গাছের উপরে চাঁদের আলো পড়ে এই রাস্তার মধ্যে আলো আধারিত ছায়া তৈরি হয়েছে। তিনি তাকায় দেখতেছেন যে অনেক দূর পর্যন্ত একদম নীরব গ্রামের রাত, দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে, কেউ নাই, নদীতে ছলাৎ ছলাৎ করে পানি বাড়ি খাচ্ছে, শীতকালের নদী তো সুতরাং খুব খরস্রোতা এরকম না, কিন্তু ঠান্ডা একটা বাতাস বয়ে আসতেছে নদীর উপর দিয়ে, একেবারে কাঁপুনি ধরা দিতেছে। আরিয়ানের মামা সোয়েটার পরা ছিলেন, সোয়েটারটাকে আরো ভালো মতো আটসাট করে তার কানের মধ্যে মাফলার পেঁচায় তিনি উঠে গেলেন নৌকায়। তো তার নৌকাটা তিনি রাখছিলেন ওইখানে ঘাটের পাশে, একটা বটগাছ আছে বেশ পুরনো বটগাছ, সেই বটগাছের গোড়ায় তিনি নৌকাটা ওখানে রাখছিলেন, ওখানেই রাখেন উনি নৌকা আনলে রাতের বেলা বিশেষ করে, কারণ তার কাছে খুব মানে সুন্দর লাগে। যাই হোক, নৌকায় উঠে তিনি দেখলেন যে ঠান্ডা বাতাসটা আরো বেশি লাগতেছে, আর ওই বটগাছের ওই পাশ দিয়ে ওই যে চলে গেছে নদীর পাড় চলে গেছে, ওই জায়গাটা পুরা কুয়াশায় ছাওয়া, বটের ঝুড়িগুলোও কেমন ভৌতিক লাগতেছে কুয়াশার মধ্যে। তো তিনি মাফলারের ভেতরে তার ওই হেডফোন লাগালেন কানে, লাগায় তিনি বসে গান শোনা শুরু করলেন। তো অনেক সুন্দর লাগতেছে, গান শুনতেছেন, গানের মধ্যে তিনি ডুবে গেছেন একেবারে। তো গান শুনতে শুনতে মোহিত হয়ে তিনি ধূমপান করতেছিলেন। এই সময় হঠাৎ তার মনে হলো তার নৌকাটা নড়ে উঠল, মানে একটু আনইউজুয়ালি নড়ছে। নর্মাল তো হালকা ঢেউয়ের বাড়িতে হালকা হালকা দুলে সেটা হয়, মানে এটা একটু আনইউজুয়ালি নড়ছে। মনে হলো কেমন যেন একটু সামনে মানে কেউ ধাক্কা দিয়ে এগোয় দিলে যেরকম হয়। তার কাছে অবাক লাগলো, তিনি পিছন ফিরে তাকালেন, তাকায় দেখতেছেন একটা বয়স্ক মহিলা দাঁড়ায় আছে আলো আধারির মধ্যে। মানে এই বটগাছ একদম মানে চারিদিকে ছাওয়া, সেটা পাতার ফাঁক দিয়ে হালকা হালকা চাঁদের আলো পড়তেছে। এর থেকে তিনি বুঝতে পারছেন একটা বয়স্ক মহিলা দাঁড়ায় আছে। তিনি ওই শাড়ি পরা, গ্রামে যেরকম শাড়ি পরে সেরকম ধূসর রঙের একটা শাড়ি, তো পরে তার মুখটা দেখা যাচ্ছে বেশ ফ্যাকাশে লাগতেছে যতটুকু আলো পড়ছে এর মধ্যে। তো তাকে কি যেন বলতেছে, তো তার কানে যেহেতু হেডফোন তিনি শুনতে পাচ্ছেন না, তো তিনি তাড়াতাড়ি মাফলারের ভেতর থেকে হেডফোনটা সরালেন। তো তখন শুনলেন যে একটা খ্যান খ্যানে কণ্ঠে ওই বয়স্ক মহিলা বলতেছে যে আমাকে একটু নদীর ওই পারে নিয়ে যাবি, তুই করে বলতেছে একদম নিয়ে যাবি। তো তিনি চিন্তা করলেন যে আমি নদীর পারে, আমার মেয়ে অনেক অসুস্থ, আমাকে একটু নিয়ে যাওয়াই পারে, ভাড়া পরে দিবানে। তো তখন তিনি চিন্তা করলেন যে এই মহিলা নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ছে, নাহলে এরকম ভাবে তার রিকোয়েস্ট করেন। আর তো কোনো নৌকাও নেই আশেপাশে, মানে তাকে যে নিয়ে যাবে এরকম যে খেয়াঘাটের যে লোকরা থাকে মাঝি, তারা কেউ নাই। তো তিনি কিছুক্ষণ চিন্তা করে বললে কি আপনার কি খুব জরুরি দরকার, বলে হ্যাঁ, বলে যে আচ্ছা ঠিক আছে আসেন। তার কোনো কথা না বলে আরিয়ানের মামা তাকে নৌকায় তুলে নিলেন। তো দেখলো বয়স্ক মহিলা নৌকায় উঠল, তো তিনি ওই মহিলাকে রেখে তিনি ওই পারে চলে গেলেন, যে তিনি ওই লগি দিয়ে ঠেলা দিয়ে তার নৌকাটাকে সামনে নিয়ে গেছেন। তিনি চিন্তা করলেন যে আমি বেয়ে বেয়ে নিয়ে যাই, তার এখানে নৌকার মধ্যে কিন্তু এই ছিল ইঞ্জিন ছিল, চিন্তা করছে যেটা চালাবে না, এতটুকু ই পার করে সে চলে আসবে আবার এই পারে। তো তিনি নৌকা বাইতে লাগলেন, নৌকাটাকে একটু সামনে নিয়ে বাইতে লাগলেন। আর তিনি এটাও বোধ করেন নাই যে ওই টিকিট কাউন্টারকে কিছু বলবে যে মানুষ আসলে দাঁড়াইতে বলো বা এরকম কিছু, কয়েক মিনিটেরই তো ব্যাপার, হয়তো হায়েস্ট 10 মিনিট বা 15 মিনিট লাগবে তার যেতে আসতে, কারণ নদী এখানে খুব একটা চড়া না, মানে এটা সম্ভব 10 থেকে 15 মিনিটের মধ্যে ওখান থেকে ফিরে আসা সম্ভব। তো তিনি যাচ্ছেন, বইটা দ্রুতই বাইছেন, তিনি আছেন মানে ছইয়ের ওই পারে, মানে তিনি যে ছই পার হয়ে পাশে আসছেন আর ওই মহিলা বসছে ওই পারে, তিনি দ্রুত বৈঠা পাইছেন এবং তাকায় দেখতেছেন সামনে কুয়াশা ছেয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওই পার থেকে কুয়াশা একদম ভেসে ভেসে এসে একেবারে তার নৌকাকে খেয়ে ফেলতেছে। এরকম একটা পর্যায়ে এরকম হল যে তিনি কিছুই দেখতেছেন না, ওই পারের যে পার্টটা এটাও দেখা যাচ্ছে না। তো তিনি মোটামুটি আন্দাজে বুঝলেন যে নদীর মাঝামাঝি চলে আসছেন তিনি। তো তিনি চিন্তা করলেন যে এত কুয়াশা হলে তো সমস্যা, আবার সামনে কোন নৌকা টোকা থাকলে, কিন্তু তিনি শিওর মোটামুটি এই সময় নৌকা নাই, কারণ তিনি খেয়াল করছেন ওখানে জেলে নৌকা টোকা থাকলে তারা হারিকেন বা কিছু জ্বালায় রাখে, তো এই জায়গাটাতে সাধারণত জেলে নৌকা টোকা থাকে না। তো যাই হোক, নদীর মাঝামাঝি চলে আসছেন তিনি, তা এই সময় হঠাৎ করে তার নৌকাটা আবার দুলে উঠলো, বেশ দুলে উঠছে, মানে বেশ মনে বড় ঢেউ এসে বাড়ি মারলে যেরকম, একটু ভয় পেয়ে গেছেন আসলে আরিয়ানের মামা। তিনি চিন্তা করলেন হারি কোন রাতের বেলা লঞ্চ টঞ্চ আসলে এরকম হয়, এরকম তো কিছু না, কোনো শব্দও পান নাই তিনি, তো এরকম ঢেউ কোত্থেকে আসতেছে। তো তিনি দেখলেন নৌকা বেশ দুলে উঠছে, তারপরে একটা শব্দ পেলেন, ভস করে এরকম একটা শব্দ হলো পানির মধ্যে, মানে এই নিরবতার মধ্যে ভস করে পানির মধ্যে শব্দ হলো নদীর। তো তিনি চিন্তা করলেন ঘটনা কি, তো তিনি তাড়াতাড়ি বৈঠাটা রেখে ওই তার ছইয়ের কাছে গেলেন, ছইয়ের এই পাশ থেকে তিনি ডাকলেন, এই চাচি ঠিক আছেন, সব ঠিক আছে ওইখানে? তো দেখলেন কোনো শব্দ নাই, সারা শব্দ নাই পারে, একদম খাখা করতেছে নদীর মধ্যে এই রাতের যে ছোটখাটো পোকার শব্দ পানির মধ্যে এরকম বা আশেপাশে গাছপালার থেকে আসতেছে এরকমই, এছাড়া আর কিছু নাই, এবং ঠান্ডা, বেশ ঠান্ডা, আর কুয়াশা ছেয়ে আছে চারিদিকে, তার ছইয়ের ওই পারে কিচ্ছু দেখা যাচ্ছে না, ছইটাকেই ঠিক মতো দেখা যাচ্ছে না, ছইয়ের ওই পারে কি দেখবেন। তো তিনি চিন্তা করলেন আমি ওই পারে যাই। তো তিনি কিন্তু এই একটা হারিকেন জ্বালায় রাখছিলেন ছইয়ের মধ্যে, তো ওই হারিকেনটা নিয়ে তিনি ছইটা পার হলেন, পার হয়ে পাশে বেরোইছেন। তো বেরোতে যেয়ে তিনি অবাক হলেন, কারণ নৌকার এই গুলি কিন্তু দেখা যাচ্ছে, এখানে পেছনের গুলিটা দেখা যাচ্ছে, কেউ নাই, ফাঁকা, পুরো জায়গাটা ফাঁকা। তো তিনি মানে একটু গায়ের মধ্যে তার ছেদ করে উঠছে যে এই মহিলা কই গেছে, আমি ছই পার হয়েছে, এমন না যে ছইয়ের মধ্যে ঢুকছে, ছইয়ের মধ্যে নাই, আর ওই পারে তো আমি ছিলাম। তো তিনি তাড়াতাড়ি হেঁটে বেরোয়ে তাকাচ্ছেন এদিক ওদিক, দেখতেছেন যে হঠাৎ করে যে তার গুলির কাছে এরকম ভিজা ছাপের মতো, মানে ভিজা দাগের মতো, তো ওইটার কাছে গেলেন, হারিকেন নিয়ে গেলেন, হারিকেনে আলো পড়াতে দেখলেন যে পায়ের ছাপ, ভিজা পায়ের ছাপ, মানে কেউ যদি পা ভিজা ওইখানে রাখে সে ভিজা পায়ের ছাপ ওইখানে, কিন্তু ওই মহিলা নাই। তো তিনি ভয় পাইছেন যে এই মহিলা কি ওখান থেকে লাভ দিল পানিতে, কেন লাভ দিবে নদীর পানিতে, মানে তার মাথায় কোয়েশ্চেন মানে আসতেছে, বাট তিনি ভয় পাচ্ছেন, তিনি বুঝতে পারতেছেন না কি, এদিকে কুয়াশা ছেয়ে গেছে চারিদিকে। তো তিনি মানে খুব ভয় পেয়ে চিন্তা করলেন যে না, আমি আর ওই পারে আমার যাওয়া যাবে না। তিনি দ্রুত আবার ছইর পারে যে বইটা নিয়ে মাথা ঘুরায় ফেললেন, নদী মানে নৌকার মাথা ঘুরাই ফেললেন এবং তিনি খুব ভয় পেয়েছেন মহিলা কই গেল। তো তিনি তাড়াতাড়ি নৌকা বাইতে 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 চলে আসলেন এই পারে, এসে আবার ওই খেঁচ করে ওখানে নৌকা রাখলেন। তো নৌকা রেখে তিনি যখন নামতেছেন নৌকার থেকে দ্রুত, তার কাছে মনে হলো ওই যে বট গাছটা দাঁড়ায় ছিল বট গাছের ওই পাশে একটা অবয়ব, একটা ওখানে একটা অবয়ব দাঁড়ায় আছে ছায়ার ওদিকে, এবং স্পষ্ট তার মনে হলো এটা মনে হয় ওই মহিলার অবয়ব, মানে যে মহিলা নৌকাতে উঠছিল সেই মহিলার অবয়ব। সে ঠিক যেখানে তিনি ফিরে আসছেন বট গাছের ওইখানে মনে হয় দাঁড়ায় আছে। তো তার সারা শরীর কাটা দিয়ে গেছে এটা দেখে, এবং তিনি কোনো শব্দ করতে পারলেন না। তো তিনি তখন কনফিউজ যে তিনি কি করবেন, নৌকা নিয়ে চলে যাবেন নাকি দৌড় দিয়ে ওই ওখানে যে টিকিট ঘর আছে সেখানে যাবেন। তো তিনি দ্বিতীয়টাই চিন্তা করলেন, তিনি বইটা হাতে নিয়ে দৌড় দিলেন ওখান থেকে, কোনো মতে দৌড়াইতে দৌড়াইতে টিকিট ঘরে যে ওখানে পড়লেন, পড়ে ওই লোকটাকে ধাক্কা দিয়ে উঠালেন, সে ঘুমাইতেছিল ওখানে, ধাক্কা দিয়ে উঠালেন, উঠে বললেন এই এই বেটা ওট 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 এরকম করে উঠাইলেন। তো সে উঠছে উঠে বলে কি হয়েছে, সে হাফ দিয়ে উঠে কি হয়েছে কি হয়েছে, বলো যে আমি একটু আগে ইসে ছিলাম নৌকায় ছিলাম, আমার এক মহিলা বয়স্ক মহিলা এরকম ডেকে নিয়ে গেছে নদীর মধ্যে এরকম, তারপর শব্দ পাইলাম হস করে, আমি তো ভয় দেখি নাই কেউ নাই, পায়ের ছাপ ওইখানে, পরে আমি আইসি এরকম এরকম ঘটনা। তো বললো, বলার পরে ওই টিকিট ঘরের লোকটা বলতো আরে ভাই ঠান্ডা হন ঠান্ডা হন, এত চিন্তা করেন না, এটা একটা ভয়ের ব্যাপার ঠিকই, কিন্তু এই যে এই আপনি যেখানে নৌকা রাখেন এটা ঠিক না, এই বট গাছের গোড়া কিন্তু অনেকেই দেখছে, এখানে অনেকেই কয় ভিজাবুড়ি এরকম মানুষে নিয়ে যায় যে এরকম পানিতে ভয় দেখায়, তো এরকম হয়। তো এটা শোনার সাথে সাথেই আরিয়ানের মামার একদম প্রচন্ড ভয় লাগলো, তার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, তিনি চুপচাপ বসে আছেন, লোকটা বলে আমার ঘুমাইতে দেন, বলে সে আবার বেঞ্চিতে শুয়ে পড়ল। আরিয়ানের মামা বেশ ভয় ভয় ছিল, যদিও সেই রুমের মধ্যে তিনি যে হারিকেন নিয়ে আসছেন পরে ওই লোককে রেখেই, তারপরে তিনি বেশ ভয় ভয় ছিলেন। অনেকক্ষণ পর তার লোকজন আসছে মাল নিয়ে, তো তিনি খুব চিল্লা চিল্লি করলেন তাদের সাথে যে কি ব্যাপার এত লেট হইল কেন এই সেই বলে। তো তারা সবাই মিলে মালপত্র তুললেন নৌকায়, তো তখন তো মানুষ আসছে দুই তিনজন, মানে বেশ হাঁক ডাক হচ্ছে। তো এর মাঝে তিনি যখন আবার নৌকা নিয়ে রওনা দিচ্ছেন তাদের নিয়ে, তো তিনি একবার তাকালেন, এবার তিনি ওই যে তার ইঞ্জিন অন করে নিছেন, তাকায় দেখতেছেন বট গাছের গোড়ায় কেউ নাই, বট গাছটাকে কেমন জানি ভয়ের লাগতেছে, মনে হচ্ছে একটা মানে অশরীরী দাঁড়ায় আছে ওইখানে, মানে তার ডালপালা মেলে তার সেই ঝুড়ি মেলে দাঁড়ায় আছে অশরীরীর মতো, মনে হচ্ছে সবাইকে গ্রাস করে নিবে এরকম। তো যাই হোক, তিনি বেশ ভয় পেয়েছেন, তিনি এরপরে আর কোনোদিন ওই বট গাছের ওখানে নৌকা রাখেন নাই, তিনি একেবারেই এই সাইডে মানে ঘাটের এই সাইডে এনে তিনি নৌকা রাখতেন, এবং রেখেই তিনি ওই টিকিট ঘরে চলে যেতেন, রাতের বেলা নৌকায় বসে ওয়েট করতেন না। তো এটা তিনি অনেকের কাছে শুনছেন যে অনেকেই নাকি এরকম দেখছে, আসলেই অনেকেই দেখছে, মানে প্রত্যক্ষদর্শী তিনি আর পান নাই, বাট শুনছে অনেকের কাছে, অনেকে নাকি দেখছে, তারা নাকি সেটাকে বলে ভিজাবুড়ি। তো এই ছিল আরিয়ানের শেয়ার করা প্রথম ঘটনা, এটা তো নানাবাড়ির অঞ্চলের ঘটনা। তো দ্বিতীয় যে ঘটনাটা, এই ঘটনাটি ঘটেছিল আরিয়ানের বন্ধু রাকিবের সাথে, তিনিও পেশা একজন ডাক্তার, আর 2017 সালের ঘটনা। তো ওই সময় রাকিব ওখানকার হাসপাতালে কাজ করতেন, রাতের বেলা নাইট ডিউটি করতেন, আর ওনার অফ হয়ে যেত রাত 3টার দিকে। তো তিনি ওখানে বসে না থেকে তিনি বাসার দিকে রওনা দিতেন, ওখান থেকে হেঁটে হেঁটে চলে আসতেন। তো প্রথম কয়েকদিন আসছেন এবং তার কাছে বেশ ভালোই লাগছে। তো এরপর একদিন, ওই দিন তিনি বের হয়েছেন হাসপাতাল থেকে, তো বেশ উইন্ডি একটা নাইট, শীতকাল বেশ ঠান্ডা এবং বেশ বাতাস বইছে ওই দিন। তো তিনি বের হয়ে বুঝলেন যে মানে বেশ ঠান্ডা, মানে ঝাপটা মারতেছে বাতাস। তো হাঁটতে হাঁটতে বেরোয় আসতেছেন, হাসপাতালটা বেশ বড় একটা বিল্ডিং, এপাশ থেকে এসে তিনি হেঁটে সোজা রাস্তা দিয়ে যাচ্ছেন। তো যেতে যেতে যেই রাস্তাটা তিনি নর্মালি নেন না, সেটা হচ্ছে তার হাতের বাঁ দিক দিয়ে চলে গেছে একটা রাস্তা, এই রাস্তাটা বেশ কোয়াইট এবং এই রাস্তার পাশে একটা কবরস্থান আছে, এই জন্য এই রাস্তাটা আসলে রাতের বেলা মানুষ ব্যবহার করেন, একটু ভয় পায়। তো রাকিব চিন্তা করলেন যে আমি যদি রাস্তা দিয়ে যাই আমার তাড়াতাড়ি হবে, আর আমি যদি আজকে যেতে মানে যাওয়ার পরে বেশ ভালো লাগে তাহলে আমি এরপর থেকে ওই রাস্তাটাই নেব আর কি। তো তিনি আসতে করে ওই রাস্তায় হাঁটা ধরলেন, আর ইনস্টেড অফ ওই যে সোজা গিয়ে একদম ওদিক দিয়ে যে ঘুরে আসা, তিনি বাঁ দিক দিয়ে চলে গেলেন, তাহলে তার ওই ঘুরপথটা হবে না। তিনি চিন্তা করলেন আজকে ট্রাই করি কি অবস্থা। তো হেঁটে যাচ্ছেন, বেশ সুন্দর একটা রাস্তা, মানে তার কাছে বেশ ভালো লাগতেছে, কারণ ঠান্ডা বাতাস বইতেছে, এর মাঝে সামনে দেখা যাচ্ছে বেশ খোলা একটা প্রান্তর, তারপরে বেশ গাছগাছালি আছে এরকম, মানে খুব সুন্দর। তো হাঁটতে হাঁটতে রাস্তার এই সৌন্দর্য উপভোগ করতে করতে এই রাতের বেলা শেষ রাতের দিকে এই সময় তো উপভোগ করতে করতে তিনি যাচ্ছেন, তো এক সময় যে দেখলেন যে দূরে ওই কবরস্থান, মানে যেই জিনিসটা আসলে মানুষ এড়াই যেতে চায় ভয় পায়, গ্রামের মানুষ রাতের বেলা ওদিক দিয়ে কখনোই হাঁটে না। তো তিনি দেখলেন কবরস্থান, এটাকেই আসলে মানুষ ভয় পায়, আর রাতের বেলা কোনো ল্যাম্পপোস্টও নাই এখানে, এমন একটা জিনিস, এই চাঁদের আলোতেই যতটুকু আলোকিত হচ্ছে। তো তিনি হাঁটতে হাঁটতে দেখলেন যে বেশ বড় একটা ঝাঁকড়া গাছ আছে। ওই ঝাঁকড়া গাছের কাছে যখন এসে পড়ছেন তিনি, তো তিনি একটা কান্নার শব্দ শুনলেন। দেখলেন যে মনে হচ্ছে একটা ছেলে কাঁদতেছে, মানে ইয়াং ছেলে যদি কাঁদে সেরকম একটা কান্নার শব্দ। তো চিনছেন কি কাঁদতেছে এরকম রাতের বেলায় এই জায়গায় কবরস্থানের কাছে, ঘটনা কি? তো তিনি ভালো মতন খেয়াল করার চেষ্টা করলেন, দেখলেন যে গাছের নিচে একটা সাদা কাপড় পরা বা সাদা শার্ট পরা কাউকে বসা দেখতেছেন। এটা বুঝতে পারছেন চাঁদের আলোতে মনে হচ্ছে সাদা শার্ট পরা কেউ বসে আছে। তো তিনি চিন্তা করলেন এটা কি কোনো ইউনিফর্ম পরা ছেলে, রাতের বেলা এখানে কেন কাঁদতেছে, সাদা শার্ট পরা এরকম তো আসলে কেমন ব্যাপার? আর মানে ওই যে মানুষ যে ভূত প্রেতের কথা বলে সেটা তো শুনছেনই রাকিব সবসময়, কিন্তু সেইখানে তো মানুষ অন্যরকম কাপড় পরা থাকে, শার্ট সাদা শার্ট এরকম থাকে না। তো তিনি আবার দেখতেছেন যে হ্যাঁ কান্নাটা ওইখান থেকে আসতেছে, গাছের গোড়ার থেকে, ওই যে বসে আছে মনে হচ্ছে ওই ছেলেটাই কাঁদতেছে। তো তিনি তাড়াতাড়ি মানে হেঁটে আর একটু কাছে গেলেন, গিয়ে ওখানে বলছে এই যে ভাই কাঁদতেছেন কেন, কি ব্যাপার, এই ভাই, এরকম করে ডাক দিলেন। তো দুই তিনবার ডাক দেওয়ার পর তিনি দেখলেন ওই যে ছেলেটা কাঁদতেছিল সে উঠে দাঁড়ালো, ওখান থেকে তার ওই গাছের গোড়ায় বসেছিল উঠে দাঁড়ালো, উঠে সামনে আসলো একটু, মানে এই হেঁটে তার যেখানে বসছিল ওখান থেকে সামনে একটু আসলো, তো চাঁদের আলো পড়ছে। তারপর তিনি দেখলেন যে ছেলেটা তার দিকে তাকালো, চাঁদের আলোতে ছেলেটার দিকে তাকানো দেখে তার সারা শরীরে রোম দাঁড়ায় গেল। রকিব কিন্তু পেশা একজন ডাক্তার, সে অনেক কিছু তার নার্ভ অনেক শক্ত, কিন্তু তারপরও যেটা দেখছেন তিনি আসলে বিশ্বাস করতে পারতেছে না, মনে হচ্ছে ছেলেটার মুখ নাই, মানে চেহারা যে চেহারাটা নাই, মানে চেহারাটা সমান একটা, মানে একটা পুরো একটা চামড়ার মতো এরকম মুখটা সমান, ওখানে কোনো মানুষের মানে মুখের কিছু অবয়ব বোঝা যাচ্ছে না, পুরা ওই জায়গাটা অন্ধকার টাইপের মনে হচ্ছে সমান। তো রকিব প্রচন্ড ভয় পেয়েছে, মানে মানে তার ইনস্টিংটাকে বলতেছে দৌড় দিতে এরকম। তো দেখলো যে ছেলেটা ওদিকে তাকাইলো কিছুক্ষণ, এদিকে তাকাইলো মানে তার দিকে ফেরা, তারপর দেখলো আস্তে করে ঘুরে ছেলেটা পেছন দিকে চলে আসছে গাছের ওদিকে। তো রকিব এই সুযোগে দৌড় দিলেন ওদিকে, মানে সোজা দৌড় দিচ্ছেন, তিনি পিছন দিকে যাবেন না, সোজা চিন্তা করছেন পার হয়ে যাবেন এই জায়গাটা। তো ছেড়ে দৌড় দিচ্ছেন, দৌড় দিয়ে বেশ সামনে চলে যেতে যেতে তিনি পাশ ফিরে তাকাইছেন রকিব, তাকায় দেখতেছেন যে গাছের ওইখানে একটা এরকম মাটির উঁচু অংশ, ওখানে কিন্তু কবরস্থানের বেশ কবর। তো ওইখানে মনে হলো যে ছেলেটা আস্তে করে নিচু হয়ে গেল। তো তিনি ওইটা দেখে আর কিছু চিন্তা করলেন না, তিনি দৌড়াচ্ছিলেন, দৌড়াইতে থাকলেন। তো দৌড়াইতে দৌড়াইতে রকিব একসময় তার বাসায় চলে আসলো, বাসায় এসে তিনি মানে নিঃশ্বাস ফেলতেছেন, দাঁড়ায় চিন্তা করছে এটা কি দেখলাম। এই চিন্তা করে তিনি মানে হাঁপাতে হাঁপাতে পরে বাসায় উঠছেন, বাসায় এসে যে তিনি ফ্রেশ হলেন, ফ্রেশ হয়ে বসে চিন্তা করতেছেন কি দেখলেন এটা, তার কাছে মানে খুব ভয় লাগতেছিল, খুব ভয় লাগতেছিল। তো রকিব ঘুমাই গেলেন। তো পরদিন তিনি যখন কাজে আসছেন তখন তিনি ওখানকার আরেকজন ডিডি ডাক্তার যে চলে যাবেন তার সাথে কথা বলতেছিলেন, বলে বললেন ভাই কালকে রাতে একটা ভয় পাইছি। বলে কি, বলে যে ওইরকম ওই রাস্তা দিয়ে আসছি তো কালকে, রকিব কিন্তু আজকে আসার সময় আর ওই রাস্তা নেয়নি, কেন তখন অলরেডি রাত হয়ে গেছে, সে ওদিক দিয়ে আর আসবে না। তো সে জিজ্ঞেস বললো যে ওরকম আমি শর্টকাট নিয়েছিলাম ওদিক দিয়ে আসার জন্য এরকম দেখছি। তো ডাক্তার সাহেব বললো যে কি বলবেন ভাই, ওই জায়গায় মানুষ ভয় পায়, মানুষ বলে ওইখানে নাকি দেখে ওই যে গাছের নিচে প্রায় মানে অনেকে শুনে যে একটা ছেলে এরকম হুবা হুপায় কাঁদে, হ্যাঁ কি রেজাল্ট খারাপ করছিল না কি হয়েছিল, মানে একটা ঘটনা আছে, একটা ইনসিডেন্ট আছে ওইখানে এর জন্য এরকম। তো রকিব শুনে বেশ ভয় পেল এবং তার একদম কানে বাজতেছিল সেই কান্নার আওয়াজটা, সে মানে মনে হলো যে তখনও শুনতে পাচ্ছে। তো এরপর থেকে যে কয়েকদিন রকিব রাতে ডিউটি করছিল সে কিন্তু রাতে আর হেঁটে বেরোই হয়নি, সে একেবারে মানে ভোর পর্যন্ত থেকে ফজর আজান দিয়েছে, তারপর সে বের হয়ে তার ইসের দিকে গেছে, বাসার দিকে গেছে। কারণ ওই ডিউটি ডাক্তার যে কথা বলতেছিল সেটাও বলছিল যে ভাই রাত্রেবেলা এরকম যান না বাসায়, ভালো না রাত্রেবেলা এরকম হাঁটা, আপনি দিনে মানে যখন ফজর আজান দেয় ভোরবেলা তারপর যান, অনেক মুসল্লি বের হয় তখন চলে যান, রাত্রেবেলা হেঁটে যাওয়া ঠিক না। এরপর থেকে নাকি রকিব আর এরকম রাত তিনটার দিকে আর বের হয়নি ওখান থেকে। তো এই ছিল আরিয়ানের শেয়ার করা দ্বিতীয় ঘটনা। আর এখন চলে যাব আরিয়ানের শেয়ার করা তৃতীয় ঘটনায়। এটা সেইটাও এই 2014-15 ওই সময়কার কথা, তার নানাবাড়ি এলাকারই ওখানকারই একটা এরকম রুরাল লেজেন্ড আর কি, যেটা বলতে পারেন। তো ওইখানে একজন ভদ্রলোক থাকতেন, তার নাম ছিল কলিম, কলিম সাহেব। তো কলিম সাহেব তিনি থাকতেন, তার অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো ছিল না, একটু দরিদ্র টাইপের, টিচার ছিলেন তিনি পেশায়। তো তিনি বাসা নিয়েছিলেন, বিয়ে করলেন, বিয়ে করার পর বাসা নিলেন হচ্ছে ওইখানে নদী আছে একটা, সেই নদীটা ওই জায়গাটা বেশ সংকীর্ণ এবং ওই নদীর উপরে মানে এতটাই সংকীর্ণ যে যখন নাকি নদী মানে মোটামুটি একটু কম পানি থাকে তখন ওখানে চলাফেরার জন্য একটা বাঁশের সাঁকো করা, বেশ বড় সাঁকো করা। তো ওই সাঁকোর এই পারে নিচের জায়গায় জমি আছে, সেখানে ঘর বাড়ি করা কয়েকটা। তো ওই জায়গাটা নাকি কলিম সাহেব ভাড়া নিয়েছিলেন বিয়ে করার পরে, ভাড়া করে ওখানে থাকতেন। এবং ওই বাড়িটা কিছুটা আইসোলেটেড মূল যে জায়গার থেকে, কিন্তু আইসোলেটেড কারণ অনেক দূর রাস্তা দিয়ে যেতে হয় সামনে গেলে। বাড়ির এই পাশে শুধু বাঁশ ঝাড় গাছপালা, একদম ঘন একটা মানে বনের মতো। মানুষজন কলিম সাহেবকে বলছিল এখানে কিভাবে থাকবা, কলিম সাহেব নাকি তারপরও ওই জায়গায় থাকছিলেন। সুন্দরী বউ নিয়ে তিনি প্রথম ওখানে উঠলেন, তার স্ত্রী বেশ সুন্দরী ছিলেন। তো যাই হোক, তাদের সময় বেশ ভালোই কাটতেছিল। কলিম সাহেব কাজের থেকে ফেরার সময় সবসময় স্ত্রীর জন্য কিছু কিনে নিয়ে আসেন, মাঝে মাঝে বাজার করে নিয়ে আসেন। আসার পর বাসায় এসে দুজনে খাওয়া দাওয়া করেন, গল্প করেন, সময় কাটান। এমনকি সন্ধ্যার পরে তারা হাঁটতে বেরোন, হেঁটে একেবারে নদীর কাছে চলে যান, যেই জায়গাটায় মানুষজন নামে না আর কি সাঁকো থেকে, ওই ওই জায়গাটা দিয়ে তারা হাঁটেন, হেঁটে গল্প করেন, বসেও থাকেন। তো একদিন তিনি এরকম আসছেন তার কাজের থেকে, আসার সময় দেখছিলেন যে ওখানে মানে ফ্রেশ মিষ্টি উঠাইছে আর কি, মিষ্টির দ্বিতীয় চালান। তো তিনি জিজ্ঞেস করলেন মিষ্টির দোকানিকে, ওই ময়রাজা ছিল, তাকে জিজ্ঞেস করলেন যে এই মিষ্টি তো এই সময় আসে না, মিষ্টি তো আসে সকালে, এখন কোত্থেকে আসলো? বলে যে স্যার একটা বড় অর্ডার পড়ছে এর জন্য। তো তাকে স্যার ডাকতো মিষ্টির দোকানদার, তিনি যেহেতু টিচার। তো বললো যে আমাকে দাও না, বলে দেওয়া যাবে? তো বললো যে হ্যাঁ নিয়ে যান, কতটুক নেবেন? এক কেজি নেবেন? এর থেকে বেশি দিতে পারবো না। তো তিনি এক কেজি মিষ্টি কিনেন, সবকটা মিষ্টি কিনেন, সেটা কিনে তিনি বাসায় আসেন। আসার পর দেখেন যে তার স্ত্রী রান্না বাড়া করছে, খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে তারা গল্প গুজব করে ওই সময় রেস্ট নেন। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর সুন্দর বাতাস বইতেছে, তিনি তার স্ত্রীকে নিয়ে বেরোলেন, বেরোয় হাঁটতে হাঁটতে গেলেন সেই তার বাসা থেকে কোনাকুনি একটু গিয়ে নদীর পাড়ের দিকে বসলেন, দুজনে বসে গল্প করতেছেন। তো গল্প করতে করতে কলিম সাহেব হঠাৎ বললেন, আরে মিষ্টি আনছি, মিষ্টি তো খেলে না খাইছো? বলে যে না মিষ্টি খাইনি। তো কলিম সাহেব বললেন এক কাজ করি, আমি মিষ্টি নিয়ে আসতেছি বাসাতে, এক দৌড়ে যা নিয়ে আসতেছি, বসো। বসে তার স্ত্রীকে বসায় রেখে কলিম সাহেব দৌড় দিয়ে বাসায় আসলেন। তো বাসায় এসে তিনি মিষ্টি খুঁজে বের করলেন কোথায় রাখছেন তার স্ত্রী, সেটা নিয়ে তিনি হেঁটে গেলেন। তো গিয়ে দেখতেছেন যখন যাচ্ছে তখন চাঁদ উঠছে আকাশে, উঠে দেখতে তার স্ত্রী বসা ওই জায়গায় তাকায় আছে, ওই নদীর দিকে তাকায় আছে, এবং তার চুলগুলা একটু আগে বাঁধা ছিল, চুল খুলে দিছে, চুলটা উড়তেছে এরকম শোঁ শোঁ করে পেছন দিকে এরকম উঠতেছে, বেশ বাতাসে, এবং বেশ বাতাস দিচ্ছে, সেই বাতাসে চুল উঠতেছে এবং ঠান্ডা বাতাস। তো কলিম সাহেব চিন্তা করলেন ব্যাপার কি, এরকম চুল খুলে দিচ্ছে এটা ঠিক না, আমাদের এখানে তো মানুষ বলে এরকম চুল খুলে বসা ঠিক না নদীর পাড়ে। তাও আবার চিন্তা করতে করতে তিনি তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসলেন, এসে তার স্ত্রীকে বললেন যাই যে নিয়ে আসছি মিষ্টি। দেখলেন স্ত্রী তার দিকে তাকাচ্ছে না, সে এক দৃষ্টিতে তাকাচ্ছে নদীর পানির দিকে। তো তিনি অবাক হলেন এরকম কেন, তিনি মনে হলেন যে তার স্ত্রী পরে ঘোর লাগা চোখে নদীর পানির দিকে তাকাচ্ছেন। তো তিনি তার স্ত্রীকে হাত দিয়ে ঝাঁকা দিলেন, এই এই কি ব্যাপার? তো দেখলেন যে হঠাৎ করে মনে হলো ঘুম থেকে উঠলে যেরকম, সেরকম তার স্ত্রী উঠলো, উঠে বলে হ্যাঁ আমি কি ঘুমিয়ে গেছিলাম? বলে না তুমি ঘুমায় যাও নাই, তুমি নদীর দিকে তাকাইছিলে এক দৃষ্টিতে, এটা কেমন কথা, তোমার চুল খোলা কেন? স্ত্রী বলছে আমি জানি না তো, আমার মনে হচ্ছে আমি ঘুমায় গেছিলাম। তো তিনিও অবাক হয়ে যান, কলিম সাহেব অবাক হন, বলে না মিষ্টি আনছে মিষ্টি খাও। তো তার স্ত্রী মিষ্টি খাচ্ছে এবং মিষ্টির দিকে তাকাচ্ছে, কেমন অদ্ভুত একটা অন্যরকম একটা আচরণ, যাই হোক মানে খুব মানে নর্মাল না আর কি, উনি কেমন জানি একটা অন্যরকম আচরণ করতেছেন অপরিচিত মানুষের মতো। তো কলিম সাহেব আর কিছু বললেন না, সেই মিষ্টি তার স্ত্রী খেলো, খাওয়ার পরে তিনি বাসায় চলে আসেন স্ত্রীকে নিয়ে, স্ত্রী বেশি কথা বলতেছেন না। তো বাসায় এসে তিনি হাতটা ধুয়ে মিষ্টি রেখে বললেন যে আচ্ছা রাত্রে কি খাওয়া দাওয়া করবা, আয়োজন করবা এসে? তো তার স্ত্রী বলতেছে আমার ভালো লাগতেছে না, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি একটু রেস্ট নিব। কলিম সাহেব বলল আচ্ছা আচ্ছা রেস্ট নাও, রাতের খাওয়া নিয়ে তো চিন্তা করতে হবে না। তিনি তাড়াতাড়ি যে তার মতো বসলেন, বসে তার কিছু কাজ ছিল ওগুলো করতেছেন। তো তিনি দেখলেন তার স্ত্রী যে শুয়ে আছে আর কি বিছানার মধ্যে। তো তিনি বুঝলেন যে তার স্ত্রীর শরীর বেশ খারাপ, তিনি এখান থেকে একবার বললেন যে তোমার কি শরীর খারাপ করছে? তার স্ত্রী শুধু বললো পাশ থেকে হুঁ। তো তিনি শুনে বুঝলেন যে আসলে মনে হয় শরীর খারাপ, আচ্ছা থাক আমি এখন আর বদান না করি, মানে বাতি নিভায় রাখছে তার স্ত্রী ওখানে, যেখানে তাদের বিছানা ওখানে বাতি নিভানো। তো তিনিও তার কাজ তাড়াতাড়ি শেষ করে বাতিটা নিভাই দিয়ে তিনি চিন্তা করলেন আমিও শুয়ে পড়ি, এখন আর খাবার কথা বলবো না বা কিছু বলবো না, বললে যদি সে উঠে আবার শরীর খারাপ করলে। তো সে যে আস্তে করে শুয়ে পড়লো ওইখানে। তো কলিম সাহেব শোয়ার কিছুক্ষণ পরে তার ঘুম চলে আসছে, সে ঘুমায় গেছেন। অনেকক্ষণ পর তার কেন জানি কোনো একটা কারণে, কোনো একটা অস্বস্তিতে তার ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙার পর তিনি দেখতেছেন তার স্ত্রী নাই পাশে, মানে তিনি প্রথমে যেটা আবিষ্কার করলেন তার স্ত্রী পাশে নাই। তো তিনি এরকম হাত দিয়ে আবার দেখলেন যে নাই, বাতি তো নিভানো, ওই বাসা বাতি নিভাই দিছে, তার ওই জানালাটা খোলা ছিল বাতাস আসার জন্য, ওখানে চাঁদের আলো পড়ছে, জানলা দিয়ে চাঁদের আলো আসতেছে, অতটুকু যে আলোকিত ঘরটা কেমন জানি আলো আধারির খেলা। তো তিনি বুঝলেন ঘরের মধ্যে আরেকটু বেশি আলো, তিনি মাথা ঘুরাইলেন, মাথা ঘুরাই তিনি দেখতেছেন যে তার যে দরজাটা, ঘরের দরজাটা খোলা, হাট করে খোলা, পর্দা লাগাইছিলেন সে পর্দা উঠতেছে বাতাসে, আর চাঁদের আলো এসে পড়ছে দরজার ভিতরে, এটাতেই আলো হচ্ছে। তো তিনি বুঝলেন যে আনইউজুয়াল লাইট বা বাতাসে তার ঘুমটা ভাঙছে। তো তিনি আস্তে করে উঠলেন, কিন্তু ভয় পাইছেন যে স্ত্রী কই গেল, সে কি রেস্টরুমে গেছে, রেস্টরুমে গেলে তো আমাকে ডাকে সবসময়, আজকে কি হলো। তো তিনি তাড়াতাড়ি উঠলেন, উঠে তিনি ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে দেখতেছেন তার উঠান একেবারে চাঁদের আলোতে ধুয়ে যাচ্ছে। সাধারণত এরকম গভীর রাতে তার ওঠা হয় না, আজকে তার কাছে একদম অন্যরকম লাগতেছে এই চাঁদের আলোতে উঠান ধুয়ে যাচ্ছে দেখে। তিনি চিন্তা করতেছেন যে কই গেল, বাথরুমে গেলে তো আমাকে ডাকে, এটা চিন্তা করতেছেন করে তিনি হেঁটে হেঁটে বাথরুমের দিকে যাচ্ছেন। তো বাথরুমের দিকে দিয়ে তিনি দেখছেন বাথরুমের দরজা হাঁট করে খোলা, ওখানে কেউ নাই। তো তখন তার বুকটা ছেদ করে উঠছে, ও কোথায়, ডানে বামে তাকাচ্ছে, দেখতেছে মানে কিচ্ছু নাই, মানে ডানে বামে কেউ নাই। তো তিনি আবার মানে এদিক ওদিক তাকায় তিনি চিন্তা করলেন যে ওই যে তার বাসার থেকে কোনাকুনি যে হেঁটে গেছে, যেখানে তারা বসেছিল সন্ধ্যায়, ওদিকে গেছে নাকি, মানে তার মন একটা ডাক দিছে এরকম, মনের মধ্যে একটা ডাক দিয়েছে এরকম। তো তিনি হাঁটা ধরলেন ওদিকে, ওই কোনার রাস্তা ধরে হাঁটতে, ওই যে ছোটখাটো ওই দেখেছে যে সবজি লাগায় জংলা টংলা করছে তার এই পাশে, এই আর কি। তখন তিনি হেঁটে হেঁটে সামনে যেতে আসলেই তিনি দেখতেছেন যে নদীর পাশে তার স্ত্রী দাঁড়ায় আছে এবং তার চুলগুলো ওরকম খোলা এবং চাঁদের আলো এসে পড়ছে। অদ্ভুত লাগতেছে এবং অদ্ভুত ভয়ঙ্কর লাগতেছে জিনিসটা দেখতে, মানে স্বাভাবিক না। তো তিনি কাছে গেলেন, অবাক হলেন যে স্ত্রী দাঁড়ায় আছে, তার হাতের মধ্যে যে মাটির মিষ্টির ইটা, সে মিষ্টি খাচ্ছে। তো তার ওয়াইফ তার দিকে তাকায় বলল, মিষ্টি খাবা বলে তার দিকে এরকম করে মিষ্টি বাড়ায় ধরল। তিনি প্রচন্ড ভয় পেয়ে গেছেন স্ত্রীর এই আচরণ দেখে, আর কেমন জানি লাগছে স্ত্রীকে, এবং তার চোখের মধ্যে যে চাঁদের আলো পড়ছে সেটা রিফ্লেকশনটা কেমন লাগছে। তো তিনি বলছে, তুমি কি রাতের বেলা কি ব্যাপার আশ্চর্য? তো বলে তিনি হাত থেকে মিষ্টিটা নিতে গেছেন, মানে তার কাছে মনে হচ্ছে অ্যাবনর্মাল, মিষ্টিটা নিতে গেছেন যে দেখলেন তার স্ত্রীর হাত প্রচন্ড গরম। তিনি তাতে, তোমার শরীরে তো অনেক জ্বর, তিনি তাড়াতাড়ি মিষ্টিটা নিয়ে মিষ্টি ফেলে দিলেন, এরকম ফেলে দিয়ে দেখলেন যে তার স্ত্রী একদম মানে এলায় পড়ার মতো অবস্থা, হাত থেকে মাটির যে হাড়িটা ওইটাও পড়ে গেল। তো তিনি ধরার পরই বুঝলেন যে স্ত্রীর গায়ে অনেক জ্বর, শরীর একদম মানে তেতে যাচ্ছে, তেতে আছে পুরা, মানে প্রচন্ড পুড়ে যাচ্ছে শরীর, তেতে আছে পুরা। তাড়াতাড়ি তিনি স্ত্রীকে ধরে, মানে তার স্ত্রী পুরো একদম এলায় দিছে শরীর, তিনি কোনো মতে ধরে বাসায় নিয়ে আসলেন। বাসায় এনে হাতটা ধুলেন, হাতটা ধুয়ে তিনি তাড়াতাড়ি ওইখানে তার পানিপট্টি ছিল, ওই পানিপট্টি দিয়ে তার গায়ের মধ্যে মাথার মধ্যে এরকম মুছতেছেন, আর বুঝতে পারতেছেন না জ্বর কত, টেম্পারেচার কত, তার ঘরের থার্মোমিটার নাই। আর তিনি চিন্তা করতেছেন আমি এখন কিভাবে ওষুধ আনবো, থার্মোমিটার কোথায় আনবো, তার মাথা কাজ করতেছে না। তখন চিন্তা করলেন যে নদীর ওই পারে ওদিকে একজন লোক আছে, তার দোকান আছে ওইখানে, একটা মানে ডিসপেন্সারি আছে, মানে ফার্মেসি, তিনি ওই লোকের বাসায় সাথেই। তিনি চিন্তা করলেন তাকে আমি উঠাবো, যেমনি হোক উঠাবো, উঠে ওষুধ দেওয়া লাগবে, নাহলে আর কোনো উপায় নেই, পানিপট্টি দিয়ে কাজ হবে না, বাসায় তো সে আর তার ওয়াইফ কেউ নাই। তো তিনি চিন্তা করলেন যেভাবে হোক এটা আমি করবই, এখন যেতেই হবে আমাকে। তো তিনি তাড়াতাড়ি একটা মালসার মধ্যে পানি ভিজায় ওই তার স্ত্রীকে, মানে জলপট্টি দিয়ে মাথায় কিছু ভিজায় রেখে তিনি ওখানে মানে বের হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন আমি বের হয়ে যাই তাড়াতাড়ি, বের হয়ে তিনি দৌড় দিলেন, দৌড় দিয়ে ওই যে সাঁকো, বাসের সাঁকো, ওইটা পার হয়ে তিনি ওই পাশে চলে গেলেন। চলে যেয়ে তিনি ওই রাস্তায় উঠে দৌড়াচ্ছেন, রাত, কিন্তু রাতের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস চলতেছে, মানে শীত তখন শুরু হয়েছে, এরকম ঠান্ডা বাতাস, বেশ ঠান্ডা বাতাস। তিনি দৌড়ায় দৌড়ায় যাচ্ছেন রাস্তা দিয়ে এবং গাছপালার মধ্যে দিয়ে, তার মধ্যে অন্য শুধু একটাই চিন্তা যে আমি ওই ডিসপেন্সারির লোককে ঘুম থেকে তুলব, যে ভাই আমার বিপদ, আপনার উঠে ওষুধ দিতে হবে আমাকে। তো দৌড়াইতে 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 তিনি একসময় চলে গেলেন ওইখানে, যে তিনি আসলেই ওই বাড়ির ওই যে গেটটা ছিল এরকম লোহার গিল, উনি ওই বাজাইতে বাজাইতে ছিটকানি বাড়ি দিতে দিতে একদম মানে শব্দ করলেন অনেক, লোকটা উঠে আসলো, কি ব্যাপার, ভয় পেয়েছে লোকটা, বলল যে আমি এখানকার টিচার, আমার এই সমস্যা ভাই, আমার স্ত্রীর প্রচন্ড জ্বর, আপনার এটা খুলতেই হবে ডিসপেন্সারি, যদি থার্মোমিটার থাকে তাও দেন, ওষুধ দেন। তো লোকটা মানে খুব মানে অবাক হলো এবং একটু বিরক্ত, বাট আরেকজন মানুষের সমস্যা দেখে সে আর কিছু চিন্তা করলো না, তাড়াতাড়ি উঠলো, উঠে তার বাসা থেকে পাশে যে ফার্মেসি, ফার্মেসির একটা ঝাঁক সে খুললো আর কি, ঝাঁপ করলো, খোলার পর সে ভিতরে গেল, লাইট জ্বালালো, জ্বালায় ওই মাস্টার সাহেবকে ওষুধ দিল, করিম সাহেবকে, তিনি জ্বরের ওষুধ দিল, আর সেই থার্মোমিটার একটা দিল, তার ওখানে একটা পারদের থার্মোমিটার ছিল, মানে যেটা নাকি মেকানিক্যাল আর কি, পারদ দেওয়া থাকে ওইটা, তো দিয়ে বলল যে আচ্ছা জান। মাস্টার সাহেব তাকে আর একটু বেশি টাকা দিতে চাইছিল করিম সাহেব, তিনি বলে না না মাথা খারাপ নাকি, আপনি যান যান আপনার স্ত্রীর কাছে যান তাড়াতাড়ি, আর সকালবেলা এখন কি করবেন, এখন তো রাতের বেলা এখানে কোনো ইমার্জেন্সি ব্যবস্থা নেই, সকাল হলে আপনি এক কাজ করতে পারেন, আপনি একা তো নিতেও পারবেন না, আপনি মসজিদ আছে না, মসজিদে সকালে চলে যান, যে ওখানে কিছু মুসল্লিরে নিয়ে পারলে আপনার ওয়াইফরা ডাক্তারের কাছে নিয়ে যান, এরকম জ্বর হলে হঠাৎ করে জ্বর আসছে তো এরকম, এটা ওইভাবে দেখেন, বলে দিল আর কি লোকটা যা যা বলার। তো কলিম সাহেব দৌড়াইলেন, দৌড়াইতে 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 আসতেছেন। তো তিনি সাগর মধ্যে এসে পড়ছেন, সাগর কাছে, সাগর কাছে এসে তখন দেখতেছেন নদীর উপরে অনেক কুয়াশা, মানে পুরা কুয়াশা নিচ থেকে মানে দলা পাকায় উঠতেছে এরকম, মানে সাগরটার অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না, কুয়াশায় ঢাকা। তো তিনি তারপরও কোনো কথা নেই, তার মাথায় কুয়াশা নিয়ে চিন্তা করার টাইম নেই, তিনি সাগরে উঠে গেলেন। তো সাগরে উঠে তিনি অর্ধেক পার হয়ে গেছেন সাগর, এই সময় দেখলেন সাগরটা নড়তেছে কেমন জানি, মানে অন্য একটা মানুষ যদি পেছনে আসে খুব দ্রুত আসে সেরকম। কলিম সাহেব মানে একটু অবাক হলেন যে সাগরে দৌড়ায় কে আসছে আমার পিছনে এরকম এত রাতে। তো তিনি পিছন ফিরে তাকাইছেন, তাকায় দেখতেছেন যে তিনি দাঁড়ায় আছেন, তার সামনে কুয়াশা, মাঝখানে একটু ফাঁকা জায়গা, ওই পাশে কুয়াশার ভেতর থেকে একটা নারী বের হয়ে আসছে, একটা মহিলা। সে মহিলার শাড়ি পরা এবং সে এসে বলতেছে যে আমি এখানে ভয় পেতেছি পড়ে যাব, আমার হাতটা একটু ধরেন, টেনে নেন। তো কলিম সাহেব খুব টেনশনে ছিলেন, তিনি আসলে মানে মাথায় কাজ করতেছেন না, তিনি চিন্তা করছেন কি করব না করব। তিনি হাত বাড়াই দিলেন, বলে আসেন, বলে হাত বাড়াই দিচ্ছেন ধরার জন্য। তো ওই মহিলা যখন হাত দিল, মহিলা তার হাতে টাচ করল, তিনি ভয় পেয়ে গেলেন। মহিলার হাত অনেক ঠান্ডা, বরফের মতো, মনে হচ্ছে বরফ থেকে বের করে আনছে। তো তার হাতটাকে মহিলা চেপে ধরল, একদম শক্ত করে চেপে ধরল। ধরার পর তিনি দেখতেছেন এই মানে ওই কুয়াশার মধ্যেই হালকা চাঁদের আলোতে পড়তেছে মহিলার মুখে একটা হাসি। মহিলা খুব সুন্দর, খুব সুন্দরী একটা মহিলা, এবং চেহারার মধ্যে অদ্ভুত মিল তার স্ত্রীর সাথে। মানে তিনি অবাক হয়ে গেলেন, মহিলা তাকে হাত ধরে টানা শুরু করলেন, মানে তার দিকে। তিনি ভয়ে হাতটা এরকম, এত ঠান্ডা হাত, তিনি হাত ঝাড়া দেওয়ার চেষ্টা করতেছেন বারবার। তিনি বলছেন আমার হাত ছাড়েন, হাত ছাড়েন, এরকম ধরছেন কেন, আমাকে যেতে হবে, হাত ছাড়েন, এরকম বলতেছেন তিনি। তো মহিলা হাত ছাড়তেছে না, তো তিনি জোরে হাতটা টান দিলেন। মহিলা দেখলো যে ওই বাঁশের উপর যে পিছলে তার কাছে চলে আসলো, তিনি একেবারে মহিলার মন হলো যে নিঃশ্বাসটা তিনি পেলেন, এরকম কাছে চলে আসছে, এবং তার চুলের ঝাপটাও তার লাগলো। তো তখন তিনি কলিম সাহেব ভয়ের চোটে নিজের অধান্তেই ধোয়া পড়ে হাত ঝাড়া দিচ্ছেন। তিনি নর্মালি এরকম ধোয়া পড়েন না, কিন্তু তিনি পড়ে ঝাড়া দিচ্ছেন ছোটবেলায় শেখা মেমোরি, মেমোরি থেকে আর কি। তো ঝাড়া দেওয়ার সাথে সাথে হাতটা ছুটে গেছে। তো তখন পেছন থেকে মহিলা বলছে আমাকে রেখে গেলা। তো তিনি আর কোনো কথা বললেন না, তিনি ঝেড়ে দৌড় দিলেন ওখান থেকে, ওই বাঁশের উপর দিয়ে দৌড়ায় কোনো মতে, বাঁশ সেই সাঁকো পার হলেন, পার হয়ে ওই পাশে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে তার বাসার কাছে আসছেন, বাসার কাছে এসে তিনি দেখতেছেন তার স্ত্রী দাঁড়ায় আছে ওই যে বাঁশ ঝাড়, সে বাঁশ ঝাড়ের দিকে মুখ তুলে এরকম দাঁড়ায় আছে, কিছু বলতেছে বিড়বিড় করে। তো তিনি কাছে গেছেন, যে গায়ে ধরছেন, গা ধরে দেখতেছেন স্ত্রীর গা পুড়ে যাচ্ছে গরম। তার স্ত্রী মুখ তার দিকে ফিরে বলল, কি আমাকে রেখে আসলা? তো তখন আরো ভয় পেয়েছে কলিম সাহেব, তিনি কোনো কথা না স্ত্রীকে উঁচা করে নিয়ে তুলে ফেললেন, তুলে ফেলে দ্রুত ঘরে আনছেন, এনে তিনি ওই তার ওই যে ই দিলেন, মানে জলপট্টি দেখলেন ওখানে পড়ে আসছে ওটা দিচ্ছেন, এবং তার জ্বর কমতেছেই না। তিনি চিন্তা করলেন আমি থার্মোমিটার দিয়ে দেখবো কিভাবে, ওষুধ কেমনে খাওয়াবো। অনেক কষ্টে তিনি মুখের মধ্যে ওই সিরাপ নিয়ে আসছিলেন, সিরাপ একটু দিলেন, দিয়ে তিনি মানে ওখানে বসে আছেন, ট্যাবলেট তো খাওয়াইতে পারেন না স্ত্রীকে, কোনো মতো সিরাপ দিয়ে তিনি বসে আছেন, এবং তিনি ওই যে দোয়া পড়ছিলেন দোয়া পড়তেছেন বসে বসে ওইখানে, এবং তিনি ওই জলপট্টি দিতেছেন জ্বর কমানোর জন্য, যাতে জ্বরটা কমে। এই সময় একসময় আজান দিল এবং তার স্ত্রী কিন্তু প্রলাপ বকতেছে, বারবার তাকে বলছে আমাকে রেখে আসলা, আমাকে রেখে আসলা, অদ্ভুত ভাবে হাসতেছে। তো এরকম ভাবে আজান দিল, আজান দেওয়ার সাথে সাথে দেখলো তার স্ত্রী নড়াচড়া করে একদম মানে ঘুমায় গেল, মানে ডিপ ঘুম, জ্বর কমতেছে না, জ্বর কিন্তু আছে। তিনি চিন্তা করলেন যে না আমার তো আসলে মানে কিছু তো করাই লাগবে। আবার তিনি জলপট্টি রেখে তিনি তাড়াতাড়ি দৌড় দিয়ে গেলেন ওখানকার মসজিদে, আজান হয়েছে মসজিদে। তো মসজিদে যেয়ে তিনি দেখলেন যে ওখানে নামাজ হয়েছে, নামাজের সময়টা তিনি নিজেও নামাজ পড়লেন, তারপর ওখানকার মুসল্লিদেরকে বললেন কয়েকজনকে যে ভাই আমার এরকম অনেক সমস্যা, আমি এখানকার টিচার, এই ব্যাপার। ওনার সাথে একসাথে অনেকগুলো মুসল্লি চলে আসলো বাসায়। আসার পর তিনি তার স্ত্রীকে নিয়ে ইসের কাছে গেলেন, মানে ওখানকার যে হাসপাতাল, সে হাসপাতালে নিয়ে গেলেন মানুষের সহায়তায়। তো তারপর তার স্ত্রী অনেক অসুস্থ ছিল অনেকদিন এরকম ছিল। তো এই ছিল আলিয়ানের শেয়ার করা তৃতীয় ঘটনা, এটিও শেয়ার করলাম আমি। এই ঘটনায় কলিম সাহেবের যে ব্যাপারটা, এইটা নাকি ওইখানে একটা এরকম কাইন্ড অফ লাইক ফোকলোর বা ওইখানে এরকম একটা রুরাল লেজেন্ড প্রচলিত আছে, ওই যে সাঁকোটা ওই জায়গাটা নাকি তখন, এখন নাকি ওই সাঁকোটার জায়গায় একটা ব্রিজ হয়ে গেছে যেটা আরিয়ান বলছে, ওই সাঁকোটাতে নাকি অনেকে এই মহিলাকে দেখত এবং অনেকে বিশ্বাস করে যে এই মহিলাটা ওই যে মানুষকে পজেস করত, এটা একটা অন্য এন্টিটি, অন্য একটা খারাপ এন্টিটি যেটা নাকি ওই টিচারের স্ত্রীকেও পজেস করছিল ওখান থেকে। তো অনেকে নাকি এরকম দেখত এবং অনেকে নাকি এরকম যে যাকে যাকে হাত ধরে টান দিছে অনেককে নাকি নিয়ে এরকম নিয়ে গেছে ওখান থেকে, এরকম নাকি ঘটছে। তো এই ছিল আরিয়ানের শেয়ার করা তৃতীয় লেজেন্ড বা তৃতীয় ফোকলোর, যেটাই বলেন না কেন, যেটা কলিম সাহেব এক্সপিরিয়েন্স করছে যে এই ঘটনাটা আরিয়ান শেয়ার করলো আমাদের কাছে, আর আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, খারাপ লেগে থাকলেও জানাবেন। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, আপনার কার সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই ঘটনাটি আপনি আমাদেরকে জানাতে পারেন, যদি আপনার পরিচিত জনের সাথে ঘটে থাকে সেটিও জানাতে পারেন, আপনার এলাকার কোন লেজেন্ড মিথ সেগুলো জানিয়ে দিতে পারেন, আমরা কিন্তু মিথ লেজেন্ড সবই শেয়ার করি, তো যদি ঘটনাটা মানসম্মত হয় আর কি। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনায়। যাবার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। যারা আহমেদ বাবু ফেসবুক পেজে গিয়ে অদ্ভুতরে টার্সডে নাইট ফিয়ার শোনেন, তারা কাইন্ডলি পেজটিকে ফলো করে দেবেন, লাইক দিয়ে দেবেন, অদ্ভুতরে পেজটিকেও লাইক অ্যান্ড ফলো করে দেবেন। আমাদের একটি গ্রুপ আছে সেখানে, ফেসবুক গ্রুপ, সেটি জয়েন করে ফেলতে পারেন। প্যাট্রিয়নে যদি যান এই টার্সডে নাইট ফিয়ার গুলো আপনারা অ্যাডহীন মানে অ্যাড বিহীন পেয়ে যাবেন সেখানে, আর যদি মেম্বার হয়ে যান তাহলে পেয়ে যাবেন আরো অনেক কন্টেন্ট। তো এখন চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসছি নতুন ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম অদ্ভুতটিতে আরো একবার এবং নিয়ে এলাম আপনাদের জন্য একটি কাহিনী, এবং এই কাহিনীটি আমার সাথে শেয়ার করেছেন রণব ভাই, এবং বেশ আগের একটি কাহিনী, 1985-86 সালের দিকের, এবং কাহিনীটি ওনার লাইফের একটি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এবং তিনি শেয়ার করেছেন, আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, এই কাহিনীর যে সময় সেটা হচ্ছে 1985-86 সাল। রণব ভাই তখন কেবল ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং তিনি স্টাডি করে উনি ঘুরে বেড়ান। তিনি ওই সময়টা আসলে ওনার খুব ইজি গোয়িং টাইম ছিল এবং তিনি বিভিন্ন ঘুরে বেড়াতেন, ফ্যাশন করতেন, আড্ডা মারতেন, সে সময়কার যে হালের সময় ছিল সেটার সাথে উনি আপ টু ডেট ছিলেন। তো যাই হোক, এই ফ্যাশন করাতে স্টাইল করার জন্য ওনার বাসায় অনেক বকাঝোকা খেতেন, এই অ্যাক্টিভিটিসগুলোর জন্য বকাঝোকা খেতেন, মিউজিকের জন্য, ড্যান্সের জন্য, অল দিস থিংস। তো যেটা হয় যে ওনাদের পরিবারে একটা সময় মানে ঠিক ওই সময়টাতেই ওনার বাবা মারা যান। ওনার বাবা মারা যাওয়াতে ওনাদের ফ্যামিলিতে বেশ একটা টানাপোড়েন শুরু হয় এবং একটা পর্যায়ে ওনার বড় ভাই ফ্যামিলির হাল ধরেন এবং ওনাকেও সেই সময় বেশ একটা কষ্টের সময় পার করতে হয়। তো এই কষ্টের সময়টা এক পর্যায়ে এমন ভাবে যে গড়ায় যে ওনাকে বেশ স্ট্রাগলিং একটা সময়ের মধ্যে ওনাকে পড়তে হয় এবং উনি কোন উপায়ন্তর না দেখে উনি ওনার ভাইকে বারবার রিকোয়েস্ট করেন যে আমাকে দরকার হলে বিদেশে পাঠিয়ে দেন, এবং তার ভাইও খুব একটা মানে রাজি ছিলেন না, কিন্তু উপায়ন্তর না দেখে তাকে পাঠিয়ে দেন এবং সেই ওনাকে পাঠিয়ে দেন মিডল ইস্টে সে সময়। এবং মিডল ইস্টে যে পাঠিয়ে দেন, মিডল ইস্টে যখন উনি যান তখন যে ভিসাটা হয় সেটা সম্বন্ধে উনি খুব একটা ওয়াকিফাল ছিলেন না, সেটা ছিল অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফার্মার ভিসা টাইপের, যে কোনো একটা জায়গায় ওনাকে যেতে হবে এবং সে ফার্মিং এর সাথে ইনভলভ থাকতে হবে। তো উনি আসলে ভিসাটার কাইন্ড খুব একটা বোঝেননি তখনও, কিন্তু যখন চলে যান তারপর উনি রিয়েলাইজ করেন। যখন উনি সৌদি আরবে যান তখন ওনাকে যাওয়ার পরে সেখানে এমন একটা জায়গায় বদলি করা হয়, নিয়ে যায় আর কি কোম্পানির থেকে, উনি যে দেখে যে একটা গাড়িতে করে একটা জায়গায় নিয়ে যায় ওনাকে, বেশ দূরে মানে শহর থেকে অনেক অনেক দূরে, মানে একটা মরুভূমির কাছে একটা জায়গায়, মানে যে জায়গাটার মধ্যে আপনার ফার্মটা সে জায়গা হচ্ছে মরুভূমির মধ্যে একটা জায়গা এবং তার ওই পাশে আর কিছু নেই, কিছু পাহাড় সারি আছে আর এই পাশে ফার্ম, সেখানে আপনার ভেড়া অ্যান্ড আদার্স এনিমেল ওখানে থাকে আর কি, সেগুলোকে লাইক আপনার দেখাশোনা করতে হয়। তো এবং উনি বেশ
শক্ট হয়ে যান, কারণ মরুভূমির বুকে এমনটা জায়গায় এইভাবে ওনাকে নিয়ে আসে এবং এমন একটা জায়গায়, এবং সেখানকার রুটিন হচ্ছে নাকি যে এরকম যারা ওয়ার্কফোর্স থাকে তাদেরকে এনে ওখানে রেখে যায় এবং তাদের সবকিছু থাকে, রেশন টেশন সব থাকে এবং তাদের একজন সুপারভাইজারও থাকে, এবং দেখা যাচ্ছে যে এক সপ্তাহ পর পর ওনাদের ওখানে লোক আসে, এসে তাদের রেশনিংগুলো দিয়ে যায় এবং ওনাদের সাথে আরো ভালো মন্দ কথা বলে, এরকম আর কি একটা ব্যবস্থা। তো বাইরে যাওয়ার খুব একটা উপায় নেই, সেখান থেকে শহরে আসতে গেলে অনেক ঝামেলা, সুপারভাইজারের পারমিশন লাগে এবং শহরের, এবং টোটাল প্রসেসটা দেখে ওনার কাছে বেশ 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 খারাপ লাগে, কারণ উনি মোটেই এরকম একটা পরিবেশের সাথে উনি অ্যাডজাস্ট করার মতো একজন ছেলে ছিলেন না। উনি যেরকম ছিলেন সে সময় ওনাকে ওনার আরো ভালো কিছু পাওয়ার মতো একটা মানে ছেলে ছিলেন উনি। যাই হোক, ওনার এই লাইফের একটা ইসের জন্য, টার্নের জন্য ওনাকে এখানে চলে আসতে হলো। তো এগুলো বললাম হচ্ছে এই কাহিনী বলতে হলে আপনাকে বুঝতে সুবিধা হবে, একটু এর জন্য আমি শেয়ার করলাম। যাই হোক, রণক ভাই এই সময় খুব মন খারাপ করে থাকতেন, তিনি মানে ওখানে যাওয়ার পর ওনার মন তো একদমই টেকত না। প্রথম দিকে একদিন দুই দিন উনি মানে খুব কাঁদছেন, বসে বসে আলাদা জায়গায় যে এক জায়গায় যে কান্নাকাটি করতেন, তো কি করবেন, কিন্তু কোন উপায় নাই। ওনার সাথে আরো কয়েকজন বাঙালি ছেলে ছিল যারা কাজ করতো, যারা তার সাথে আসলে ওনার উনি যেই অবস্থান থেকে এসছেন সেই অবস্থানের সাথে খুব একটা মেলে না তারা ছিল, কিন্তু উনি একটা সময় তাদের সাথে বেশ বন্ধুর মতো হয়ে যান, কারণ তারা তারাই তার কাছের মানুষ। এখানে এছাড়া কিছু ছিল আসে, আমাদের প্রতিবেশী দেশের মানুষ ছিল দু একজন, আর ছিল হচ্ছে আপনার ওই আরবীয়, আশেপাশের আরবীয় দেশের মানুষ। তো উনি টোটাল এই আট দশ জনের যে টিমটা তাদের সাথে উনি থাকতেন ওখানে, এবং উনি দেখতেন ওনার কাজগুলো কি সেগুলো বোঝার চেষ্টা করতেন, আস্তে আস্তে করতেন, এবং খুবই মানে কষ্ট হচ্ছিল ওনার। তো যেটা হতো, উনি সন্ধ্যার পরে একটা সময় যখন নাকি ওই আপনার সূর্য ডুবে যেত, সূর্য ডুবে যাওয়ার পরে একটা সময় দেখা যেত যে এই যে প্রচন্ড গরমটা আস্তে করে বেশ ঠান্ডা হয়ে যেত একটু, তো ওই সময়টা উনি হেঁটে হেঁটে যেতেন, হেঁটে হেঁটে যে ওনাদের ফার্মের যে টেরিটরি যে বাইরের জায়গাটা ফেন্সের ওখানে উনি দাঁড়িয়ে দেখতেন যে পাহাড় বেশ কাছাকাছি বেশ কিছু পাহাড় আছে, তো মোটামুটি উনি চিন্তা করতেন যে এখানে হেঁটে গেলে কেমন হয়, এরকম এরকম একটা চিন্তা ভাবনা ওনার মাথায় ছিল। তো উনি এরকম প্রায় ভাবতেন। তো একদিন এরকম একটা সময় তো ওনাদের আবার এরকম সপ্তাহের মধ্যে এরকম অফ ছিল, মানে ওই দিন ওনার কাজে অফ, ওই দিন ওনার কিছু করা লাগে না, এরকম ছুটিও ছিল। তো একদিন ছুটির দিন ওনার যেদিন ছুটি ছিল, তো ওই দিন উনি হেঁটে হেঁটে ওই ফেন্সের কাছে যে চিন্তা করতেছে যে এরকম সন্ধ্যার পরে যে আসলে এই পাহাড়গুলোর কাছে গেলে কেমন হয়, তো দিনের বেলা তো আসলে গরম, সে সময় যাওয়া যাবে না। উনি চিন্তা করলো, একটা ক্যালকুলেশন করলো যে আমি যদি এখানে হাঁটা দিই তাহলে কতক্ষণ লাগতে পারে এবং কত দূর যেতে পারি। তো উনি এই চিন্তা করে উনি আস্তে করে ওই পাশ থেকে ফেন্সের এই পাশ থেকে বের হয়ে উনি হাঁটাতেন, এবং উনি হাঁটতে, তবে উনি একটা জিনিস শিওর ছিলেন, মানে যেহেতু উনি একজন স্মার্ট পার্সন, উনি জানতেন যে মরুভূমিতে অনেক ভয়ঙ্কর জিনিস আছে, যেমন কাঁকড়া বিছা আছে, কুকুর আছে, এবং মরুভূমির কুকুর নাকি খুব ডেঞ্জারাস, সেগুলো নাকি মানুষকে খেয়ে ফেলে, এরকম 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 ভয়ঙ্কর ফেরোসাস কুকুর থাকে, এগুলো সম্বন্ধে উনি ওয়াকফাল ছিলেন। তো উনি তারপরও বেশ ই টাইপের সাহসী মানুষ, তো একটা ফ্ল্যাশ লাইট সাথে নিয়ে উনি হাঁটেন। তো হেঁটে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, একটা পর্যায় পর্যন্ত উনি যান, মানে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা হাঁটার পরে উনি যান। তো উনি দেখেন যে উনি যতটুকু ক্রস করেছেন সেটা প্রায় টোটাল দূরত্বের মানে দুই তৃতীয়াংশ হবে, মানে তিন ভাগে দুই ভাগ ক্রস করে ফেলেছেন, আর এক ভাগ যেতে পারলেই ওই ডিস্টেন্স উনি ক্রস করে পাহাড়ের কাছে পৌঁছে যাবেন, এবং পাহাড়টা ধীরে ধীরে বড় হচ্ছে ওনার চোখের সামনে, আকৃতিটা বড় হচ্ছে। এবং একটা ব্যাপার হচ্ছে উনি বেশ এনজয় করা শুরু করেন এই যে রাত্রেবেলা হাঁটাটা, মরুভূমির মধ্যে একটা নিঃশব্দতা আছে, এবং অনেক বই পড়তেন উনি, রণক ভাই অনেক পড়ুয়া ছিলেন, অনেক নোবেল পড়তেন, ওনার সেই ধরনের স্মৃতিগুলো ওনার মাথায় এসে হানা দেয় যে, এবং মৃদুমন্দ বাতাসগুলা, এবং ওনার কাছে খুব মজা লাগে উনি মনে করে। তবে একটা জিনিস উনি চিন্তা করেন যে আমি যদি ফেরত যেতে যাই, এই যে দুই তিন ঘন্টা হেঁটে এতদূর আসলাম, আমি যদি ব্যাক করতে যাই তাহলে আমাকে কিন্তু এরকমই সময় লাগবে, আর আমার এনার্জি এতটুকু থাকবে কিনা সেটাও একটা ব্যাপার। তো প্রথম দিন এটা চিন্তা করে উনি ব্যাক করে চলে আসেন, উনি চলে আসেন এবং মেক করেন মানে ফিরে আসতে পারেন যে সে তার রাস্তা আবার ঠিক মতোই উনি ডিটেক্ট করে, ওনার ফার্মের যেই লাইট ডিটেক্ট করে উনি আবার ব্যাক করে চলে আসেন, এবং এসে উনি কিছু না বলে উনি ওনার মতো ওই দিন রাত বার করে দেন এবং উনি ঠিক করেন যে আমি এরপরে আবার যাবো, যেদিন আমার কাজ থাকবে না সেদিন আবার দিব এবং আমি এবার পৌঁছাবই পাহাড়ের কাছে। সো যেরকম কথা এরকম করে উনি সপ্তাহে যায় এবং উনি উনি যেটা করে যে ওনার সাথে যে অ্যারাব কলিগুলো ছিল তাদের কাছে জিজ্ঞেস করে যে এই পাহাড়গুলো ছেড়ে এসে, তো তারা বলে যে পাহাড় আছে এগুলো খুব একটা সুবিধার পাহাড় না, তুমি যেরকম মনে করো আমরা এই আমাদের এই আরব এর পাহাড়গুলো খুব রুক্ষ, এখানে কিন্তু সেরকম গাছ গাছালি এরকম কোনো কিছু নাই, এখানে শুধু পাহাড়ি এবং গুহা টুহা আছে এবং একটা জিনিস আছে যে এসব জায়গায় ওই যে কুকুরের কথা বলে রাকড়া বিছার কথা বলে এবং বলা আছে মরুভূমির সাপ আছে এগুলো খুব ডেঞ্জারাস, এবং সবচেয়ে বড় জিনিস তাকে ভুল বলে যেটা আরবরা যে এখানে কিন্তু জিন থাকে, তো সুতরাং বি কেয়ারফুল এসব ব্যাপারে। তো এটাতে ওনার কিউরিয়াসিটি আরো বেড়ে যায়, মানে মানে এই জিনিসটা তো ওনার কিউরিয়াসিটি একদম টপে হিট করে, তো উনি চিন্তা করে যে না আমি তো যাবই, কিছু বলে না উনি। তো উনি ওনার অ্যাজ ইউজুয়াল ডেতে উনি এরকম ঠিক আগের মতো একদম প্রিপারেশন নিয়ে ফ্ল্যাশ লাইট একটা সাথে নিয়ে উনি হাঁটাতেন এবং হাঁটছেন 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 এবং মানে মরুভূমিতে চলছেন এবং ওনার বেশ ভালোই লাগছে, উনি চিন্তা করছেন যে আমি কতটুকু গেলে ওখানে পৌঁছাতে পারবো। তো একটা সময় উনি এরকম আগের মতোই সময় তার থেকে একটু স্পিডে হাঁটেন এবার এবং হেঁটে কাছাকাছি যে ঠিক সেই পাহাড়গুলোর পাদদেশে মানে পাদদেশে পৌঁছা যায় যে যেখানে সেই আপনার শুরু ল্যান্ডিংটা, তো উনি এখানে দেখতে থাকেন খুব অবাক হয়ে দেখতে থাকেন, মানে ওনার কাছে আসলে এটা খুব একটা অবাক দৃশ্য, কাজ উনি দেশে থেকে টিভিতে দেখেছেন অনেক মুভিতে ইংলিশ ছবিতে দেখেছেন পাহাড়, কিন্তু এই প্রথম একদম সামনাসামনি কাছাকাছি দাঁড়িয়ে একটা পাহাড় দেওয়া ওনার কাছে বেশ অবাক লাগে। তো উনি হেঁটে হেঁটে পাহাড়টার কাছে যান, কাছে যে এদিক ওদিক দেখেন এবং উনি চিন্তা করেন যে আমি একটু ঘুরে দেখি এই পাহাড়টার, মানে কয়েকটা পাহাড় ছিল এটা হচ্ছে অনেক কয়েকটা পাহাড় পাশাপাশি আর কি এরকম, তো উনি বলে যে আমি দেখি যে এই পাহাড়ের এই পাশটা কেমন লাগে। তো উনি ঘুরে ঘুরে হেঁটে 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 পাহাড়ের একটা সাইডে যান, একটা সাইডে যে তাকান দেখে সে, তো এক সময় উনি খেয়াল করেন যে হ্যাঁ পাহাড়টা তো ওঠার মতো ব্যবস্থা আছে, এটা একদম খাড়া পাহাড় না, এটা ক্লিফ হ্যাঙ্গিং করতে হবে না উঠতে গেলে, এখানে একটা পথের মতো আছে। তো উনি কি করে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওখানে যায়, তো যেখানে নাকি পাহাড়ে ওঠার জায়গাটা সেখান থেকে উনি না নিজের মতোই ওঠা শুরু করে, মানে এটা নিজের অজান্তেই করে, এটা ওনার মধ্যে কোনোই না, জাস্ট কিউরিয়াসিটি। আর কিছুটা ওঠে ওনার মনে হচ্ছিল যে লাইট যেখানেই পড়তেছে পাথরগুলো কালো রঙের, এবং উঠছে উঠছে একটু ওঠার পরে ওনার কাছে মনে হলো উনি একটা ফিসফিসানি শব্দ শুনতে পান, মানে কেউ ফিসফিস করে কথা বলছে এবং এই ফিসফিস শব্দটা এক সময় একটা গান টাইপের একটা শব্দে পরিণত হয় এবং নারী কণ্ঠের গান, কিন্তু কেমন যেন উদ্ভট, মানে নারী কণ্ঠের এইটা খুব নর্মাল না, মানে যেই সুরটা সাধারণত আমরা সাধারণ মানুষ একজন গান গাই, এবং উনি যেহেতু আরব দেশে বেশ কিছুদিন থেকে ফেলেছেন আরবদের কিন্তু উনি গানের সুর টুর বোঝেন, এরকম কিছু না একটু ডিফারেন্ট একটা সুর আসছে এবং মনে হচ্ছে যে উনি যে পদ দিয়ে উঠছেন তার পাশের যে পাহাড়ের পাথরের যে খাঁজটা আছে ওই পাশে খাঁজের ওই পাশ থেকে আসছে। তো উনি খুব কিউরিয়াস হয়ে আরেকটু আস্তে আস্তে উঠেন এবং ওই সময় ওনার কাছে মনে হচ্ছিল যে উনি পায়ে স্নিকার পরা ছিলেন, মনে হচ্ছিল যে ওনার স্নিকারের শব্দ শোনা যাচ্ছে, এত নিস্তব্ধতার মধ্যে সেই গানের শব্দ আর ওনার নিজের মানে চলাফেরার শব্দটা এই দুইটা মানে বেশ প্রকট হয়ে সে গান আর এই চলাফেরার শব্দটা, এবং উনি মনে করছেন যে ওনার এটা চলাফেরাটা কেউ শুনতে পাচ্ছে বা কে গান গাচ্ছে, এবং এই যে গানটা আস্তে আস্তে কিন্তু লাউডার হচ্ছে উনি যে কাছে যাচ্ছে। তো উনি যখন নাকি খুব কাছাকাছি চলে আসে তখন উনি দেখে মানে ওই বাঘটার কাছে তখন উনি দেখতে পায় একটু দূরে একটা নারী মূর্তি বসে আছে এবং নারী মূর্তিটা কিন্তু ইউজুয়াল মানুষের থেকে লম্বা, বসে থাকার পরে বোঝা যাচ্ছে একটা মেয়ে যদি বসে থাকে মেয়ে বোঝা যাচ্ছে কারণ চুল দেখে মানে বেশ লম্বা চুল ছেড়ে দেওয়া একদম, এবং অন্ধকারের মধ্যেই মানে সেই যে একটা আকাশের আলো সেখানেই বুঝতে পারছেন তিনি যে একটা নারী মূর্তি যদি বসে থাকে চুল ছেড়ে সেরকম একটা, এবং সেখান থেকে গানটা আসছে এবং উনি যখন দাঁড়ালো তখন একটা বাতাস এক ঝুলক ভেসে আসলো ওনার দিকে এবং সেই বাতাসে একটা ঘ্রাণ ছিল এবং ঘ্রাণটা একটা মানে আজব ঘ্রাণ, মানে লাইক কাইন্ড অফ লাইক একটা সুগন্ধি তেল যদি কেউ ইউজ করে, হ্যাঁ মানে সুগন্ধি তেল আমরা যদি অনেক সুগন্ধি তেল হয়তো আমরা জীবনে দেখেছি এগুলো একটা ঘ্রাণ আছে সেরকম একটা সুগন্ধি তেলের ঘ্রাণের মতো একটা স্মেল ওনার নাকে আসে যেটা উনি পায়নি এর আগে কখনো। তো উনি কিছুটা সম্বিত হারা ফেলে, ঘ্রাণটা এরকমই ছিল যে ওনার ভিতরে আর মানে উনি মনে হলো কয়েক সেকেন্ড উনি ওনার যে বোধটা সেটা হারিয়ে ফেলে এবং তিনি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রয়ে তারপর ওনার হুশ ফেরে, কিন্তু উনি তাকিয়ে ওই ছায়ামূর্তিটাকে আর দেখতে পান না উনি। তো উনি বেশ কনফিউজ হয়ে যান এবং এই পর্যায়ে ওনার একটু ভয় লাগা শুরু করে, ওনার গা টা মনে হয় লোমটোম মানে দাঁড়িয়ে যাচ্ছে এরকম। এবং তখন ওনার মনে হলো যে উপরে আরো কিছু শব্দ এবং সেটার শেষটা হচ্ছে ফিসফিসানি দিয়ে, মানে বাতাসের হুইসলিং দিয়ে। তো একবার উনি চিন্তা করে এটা কি বাতাস মানে হুইসপার করতেছে বা কিছু একটা, বা ওনার ভয় লাগা শুরু করে আসলে সত্যি কথা যেটা। তো উনি যখন নেমে যেতে যায় তখন পিছন থেকে ওনাকে কেউ মনে হলো বলছে যে আরবিতে বলছে তাল তাল, হ্যাঁ মানে মানে এদিকে আসতে আর কি এরকম। তো উনি মানে এটা এমন ভাবে বলছে যে জিনিসটা হচ্ছে যে উনার কাছে সেই মন্ত্রমুগ্ধের একটা ডাকের মতোই লাগে। এবং উনি না পিছে ফিরে রওনা দেয় না, উনি আবার ঘুরে ওদিকে তাকায় এবং তাকায় দেখে সেখানে আবার সেই নারী মূর্তিটা আছে। এবং উনি আস্তে আস্তে নিজের অজান্তে হেঁটে হেঁটে আবার সামনে যায়। তো একটু যখন যায় ওনার পা এক জায়গায় হোঁচট খায়, হোঁচট খাওয়ার পর উনি একটা মানে পড়ে যাওয়ার মতো হয় এবং উনি তারপরে ভালো মতো তাকিয়ে দেখে আসলে কিছুই নাই এবং উনি হাঁটছিলেন। তো উনি তখন বেশ মানে মারাত্মক রকম ভয় পান, কারণ এবার উনি পুরোপুরি হুঁশে চলে আসছে এবং উনি তাড়াতাড়ি ওখান থেকে মানে বের হয়ে মানে আপনার রওনা দেয় আর কি পাহাড়ে সেখান থেকে নেমে। এবং নামার পরে প্রথমে উনি দিশা পায় না কোন দিকে যাবেন, মনে হচ্ছে যে আলোটাও উনি দেখতে পাচ্ছেন না। উনি ওনার প্রচন্ড ভয় পায়, বুকটা ধুক 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 করছে এবং উনি মানে কঠিন অবস্থা আর কি ওনার তখন। তো উনি ফ্ল্যাশ লাইট মেরে এদিক ওদিক দিশেহারার মতো দেখতে থাকেন এবং তখন চিন্তা করেন আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। একসময় উনি খেয়াল করেন যে ওনার ওই সেই ছোট্ট একটা লাইট আলোর বিন্দুর মতো দেখা যাচ্ছে ক্যাম্পটা, তো মানে লাইট মিট মিট টিম টিম করছে, মনে হচ্ছে জ্বলছে নিচ্ছে এরকম। তো ওইটা দেখে উনি সেই উদ্দেশ্যে উনি দৌড় দেন একবারে এবং দৌড়াতে থাকেন ওনার মাথা থেকে ভয়ে কুকুরের ভয় এসব ভয় চলে গেছে। ওনার মনে হচ্ছে কিছু একটা সামথিং ওনার কিছু একটা ওনাকে ফলো করে আসছে এরকম একটা চিন্তা ভাবনা বা ভয় ওনার মধ্যে এসছে এবং একাকিত্বের ভয়টা উনি পেয়ে বসছে তখন। কারণ আমরা যেমন আমরা যে কোনো মানুষ এরকম একটা ব্যারেন ল্যান্ডে একা গেলে যেরকম লাগতো সেরকম। তো যাই হোক, উনি হাঁটতে দৌড়াতে কখন যে উনি কাছাকাছি ক্যাম্পে চলে আসেন উনি বুঝতে পারে না। তো ওই ক্যাম্পের আশেপাশে কিছু কুকুর ছিল, ওনাকে দেখে প্রচন্ড ঘেউ ঘেউ শুরু করে দেয়, পরে পলার মতো না। এমনি কুকুরগুলো কিন্তু ওনার পরিচিত, মানে ওনাকে কিছু বলে না, ওইখানে যে থাকে ওনাকে নর্মালি কিছু বলে না। কিন্তু আজকে উনি আসতে ঘেউ ঘেউ প্রচন্ড ঘেউ ঘেউ করে, এমন ঘেউ ঘেউ শুরু করে মানে বলার মতো না ওখানে। এবং ক্যাম্পের ভিতর থেকে মানুষ বের হয়ে যায় তখন লাইট জ্বালিয়ে ফেলে। তো উনাকে এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটে আসতে দেখে তারা বেশ কনফিউজ হয়ে যায় এবং বলে যে কি হয়েছে, কোথেকে আসতেছ? বাঙালিগুলো তো বলে ভাই কি হয়েছে আপনার। এবং তখন ওই আরবটা এসে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, কিন্তু উনি উত্তর দেন উনি পানি খেতে চান। তো পানি টানি খাওয়ানো হয়, ওনাকে শান্ত করা হয়। তো উনি তারপর কাহিনীটা বলেন এবং বাঙালি উনাদের মধ্যে যে বাঙালি ভালো আরবি পারত সে আরবদের সাথে টোটাল জিনিসটা বুঝায় বলে। এবং আরব লোকটা তখন তাকে বলে যে তোমার মাথা খারাপ, হ্যাঁ মানে তুমি একজন মানে তাকে যে বলে তুমি মাথা খারাপ, তোমার সমস্যা আছে মাথায়, হ্যাঁ তোমার ব্রেনে প্রবলেম, তুমি কি হিসাবে ওখানে গেছো, একটা সুস্থ মাথার মানুষ হেঁটে এরকম রাতের বেলা পাহাড়ের দিকে যায়, তোমার কি অবস্থা, তোমার নামে আমার কোম্পানিতে রিপোর্ট করতে হবে, তুমি একটা রিস্কি অ্যাসেট। তো যাই হোক, এই ধরনের কিছু বলার পরে উনি অনেক সরি টরি বলে তাদেরকে যে আমি এরকম যাবো না, এরকম বলে টলে উনি ই হয়। তো যাই হোক, রাতের বেলা উনি শোয় এবং ওনাকে রাতের বেলা ঘুমাতে যায়। তো উনি যখন ঘুমায় ওই দিন রাতে উনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে যে কোন একটা নারী মূর্তি, এবং সেই নারী মূর্তি ডিফারেন্ট, মানে সেই স্পষ্ট চেহারা উনি দেখে না, উনি দেখে একটা লম্বা নারী মূর্তি চুল ছাড়া। এবং ওনাকে কে জানি মনে হচ্ছে যে এরকম একটা নারী মূর্তি ওনার জানালার কাছে এসে ওনাকে ডাকতেছে, ওনার মানে নাম ধরে ডাকতেছে। এবং উনি বেশ ই হয়ে যায় স্বপ্নের মধ্যে ঘেমে টেমে ওঠে এবং উনি মানে আপনার ওই দিন ঘুম ভেঙে মানে ওনার একদম মানে ঘুম ভেঙে ওঠে বারবার। এবং তারপর উনি এই জিনিসটা পরদিন ওনার সাথে রুমমেটদের সাথে শেয়ার করে যে আমি এরকম এরকম স্বপ্নে দেখি। তো ওনার সাথে একজন রুমমেট ওনাকে বলে যে তুমি আপনি দোয়া পড়ে ঘুমাবেন, এই সেই বলে টোলে ওনাকে ই করে দেয়। তো যাই হোক, রনক ভাই ওইভাবে পার করে একটা দিন। এরপর ওনার স্বপ্নটা কন্টিনিউ হতে থাকে, উনি কদিন ধরে ওই নারী মূর্তিকে শুধু স্বপ্নেই দেখেন। তো একদিন যেটা হয়, উনি এরকম শুয়ে আছেন, ওই দিন স্বপ্ন না, উনি একটা স্বপ্নটা ওনার কাছে একটা ভয়ের পর্যায়ে চলে গেছে এখন। এবং মানে ওই নারী মূর্তিটা ভালো লাগার মতো কোনো নারী মূর্তি না, ইটস লাইক ডিফারেন্ট একটা, মানে যেটা নাকি সাধারণ মানুষের মতো না, এটাতেই উনি ভয় পেত। তো যেটা হয়, একদিন এরকম ঘুম ভেঙে গেছে ওনার, ঘুম ভেঙে যেয়ে উনি মনে করে রাত্রেবেলা একটু রেস্টরুমে যাবে। তো উনি আস্তে করে বের হয়। তো এইটা রাত তখন বাজে একটা দেড়টার মতো এরকম। তো উনি বের হয়ে ওনাদের রেস্টরুমটা ছিল হচ্ছে ওনাদের যেখানে ওনারা থাকতো ওনাদের একটা রুম ছিল, সেই রুমের মধ্যে কয়েকটা বাঁক বেড রাখা, মানে মাল্টিপল লেয়ারের যে বেডগুলো, বাঁক বেডগুলো, তো এরকম তিন পাশে বাঁক বেড, এখান থেকে বের হয়ে নাকি সামনে গেলে ওনাদের বাইরে বা রেস্টরুম আর কি, তো ওখানে যেতে হতো। তো উনি ওখান থেকে বের হয়ে যখন দরজা খুলছে, দরজা খোলার পরই উনি হঠাৎ করে মানে ওই যে স্মেলটা, যে স্মেলটা উনি পেয়েছিলেন পাহাড়ের কাছে, সেটা উনি স্মেল পান। মনে হয় যে সেই এরকম একটা বাতাস একটা ভেসে আসলো এবং ওনার নাকে লাগলো এবং উনি সেই স্মেলটা পান। উনি তখন আবার সেই কাইন্ড অফ লাইক স্পেল বাউন্ড টাইপের হয়ে যান এবং উনি অবাক হয়ে চিন্তা করতে থাকেন স্মেল পেলাম কেমনে। তো ওনার ওই জায়গাতে একটা লাইট লাগানো ছিল, ওনাদের ঠিক যে কোয়ার্টারের সামনের জায়গাটা লাইট ছিল, তিনি ফট করে দেখেন লাইটটা টপ করে নিভে গেল। এবং এটা তো ওনার আর একটু ভয় লাগবে, উনি একবার চিন্তা করে যে আমি রুমে ঢুকে যাবো কিনা। কিন্তু পরে উনি আর মানে রুমে ঢোকেন না, উনি আস্তে আস্তে চিন্তা করেন যে আমি রেস্টরুম থেকে আসি এবং নিজের উপর নিজে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করেন। তো উনি যখন হেঁটে হেঁটে রেস্টরুমের দিকে যাচ্ছেন এবং তখন ওনার কাছে বেশ ভয় লাগছে, এবং উনি যখন রেস্টরুম যান এবং রেস্টরুম থেকে বের হন, তো বের হওয়ার পরে তখন ওনার কাছে মনে হয় ভয়টা আরো বেশি লাগা শুরু করে, কারণ উনি রেস্টরুমের দরজা থেকে দেখছেন যে ওনার যে কোয়ার্টারের দরজাটা মানে আবছাভাবে রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে, কিন্তু বাকিটা কিন্তু অন্ধকার, লাইট কিন্তু এখনো নিভানো, যে ওই যে কোয়ার্টারের সামনে যে লাইটটা জ্বালানো ছিল সেটা নাই। তো উনি বেশ একটু হয়ে যায় আর কি, ভয় পেয়ে যায় উনি। কিন্তু উনি আস্তে 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 ব্যাক করতে থাকেন, ওনাকে ব্যাক করতেই হবে। যখন ব্যাক করতেছে উনি হঠাৎ করে খেয়াল করে যে ওই পাশ থেকে মানে হাতের ডান দিক থেকে একটা মানে হুইসলিং সাউন্ড, মানে মানে একটা খুব তীক্ষ্ণ বাতাসের মতো একটা সাউন্ড শিশি করে ওখান থেকে মনে হচ্ছে যে কেমন একটা মানে শব্দ করলো বা কারো নাম ধরে ডাকলো। তো উনি ফট করে তাকায় এবং উনি অন্ধকারের মধ্যে বুঝতে পারে কোনো কিছু একটা দাঁড়ায় আছে ওই জায়গায়, এবং সেটা হচ্ছে একটা বাউন্ডারি ছিল, বাউন্ডারিটা হচ্ছে মানুষের কোমল লেন্থের একটা বাউন্ডারি, তার ওই পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। এবং উনি পুরো বুঝতে পারে যে ইট ইজ সামথিং, মানে কিছু একটা দাঁড়ায় আছে, যদিও দেখতে পাচ্ছে না। তো উনি কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে যান এবং কিছুক্ষণ দেখার চেষ্টা করেন, তারপর উনি বুঝতে পারেন একটা মানুষ শেপের কিছু আছে ওখানে, ইটস লাইক এ হিউম্যান শেপ, মানুষের মতো একটা শেপ ওখানে দাঁড়িয়ে আছে। এবং বোঝা যাচ্ছে কেন আকাশের আলোতে দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, আকাশে হালকা তারা আছে, এবং বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা দাঁড়ায় আছে মানুষ শেপের, ওই জায়গাটুকু অন্ধকার একটা মানুষ শেপের মতো। এবং উনি আবার সেই বিসলিং শুনেন এবং উনার মনে হচ্ছে গায়ের সব রোম দাঁড়িয়ে যায়, মানে লাইক শিরশিরে ঠান্ডা একটা শীতল অনুভূতি সারা শরীর জুড়ে ওনার চলে আসে। এবং এই সময় উনি হঠাৎ শুনতে পান গড়গড় কুকুরের শব্দ, মানে কুকুরের গড়গড়, কুকুর যেমন গড়গড় করে ওঠে সেরকম একটা শব্দ, এবং মানে বুঝতে পারেন যে কিছু কুকুর গড়গড় করছে এবং কুকুরগুলো মানে নিজেদের ভিতরে মানে ঘেক মানে ডাকা শুরু করে, মানে খুব চাপা একটা গর্জন শুরু করে। এবং এটা যখন করছে উনি ওই শব্দটাও পান, ওই যে ওখান থেকে ফিস ফিস কিচকিচ একটা শব্দ এরকম আসতে থাকে। তো এই অবস্থায় মনে হচ্ছে যে কুকুরগুলো কোনো কিছুর সাথে মারামারি করলে যেরকম সেরকম একটা শব্দ টাইপের আর কি, লাইক কিছুকে অ্যাটাক করবে এরকম একটা শব্দ। তো উনি দৌড় দিয়ে ওখান থেকে দৌড় দেন, উনি স্রেফ দৌড় দিয়ে উনি ওনার কোয়ার্টারে ঢুকে যান, ঢুকে লাগিয়ে দেন, লাগিয়ে উনি দেখেন যে ওনার সব সারা শরীরের রোম দাঁড়িয়ে গেছে এবং উনি চুপচাপ বিছানায় শুয়ে পড়েন এবং দোয়া পড়তে পড়তে একসময় ঘুমিয়ে যান। তো এরপরে যেটা হয় উনি ফিল করেন এরপর থেকে, মানে রাত্রেবেলা যে স্বপ্ন দেখতেন ওনার স্বপ্নগুলো খুব বিদ্ভুট হয়ে গেছিল, মানে অনেক মানে আজে বাজে স্বপ্ন দেখা শুরু করেন। তো এই পর্যায়ে উনি খুবই খুবই ভয় পান, উনি মানে স্বপ্নগুলো দেখলে উনি আর থাকতে পারতেন না। তা একদিন যেটা হয় উনি এরকম শুয়ে আছেন, তো ওনার কাছে হঠাৎ করে মনে হয় যে ওনার বাসা, ওনার রুমের যে জানালাটা, ওনার বিছানার পাশেই একটা জানালা ছিল, মনে হয় যে ওই জানালার মধ্যে কেউ নক করছে, টক 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 করে নক করছে, টক টক করে নক করছে। তো উনি একটু চিন্তা করেন যে কি এটা কি হতে পারে, কে নক করে রাত্রেবেলা জানলার কাছে। তো উনি ওনার ইসের মানুষটাকে না উঠাই, মানে ঘুমের থেকে না উঠায় বা ডাক না দিয়ে উনি যেটা করেন আস্তেই করে পর্দাটা একটু ফাঁক করেন এবং ফাঁকটা করেই উনি জমে যান। জমে যান কি দেখে, যে উনি দেখেন পর্দার ওই পাশে ঠিক সেরকম একটা কিছু দাঁড়িয়ে আছে, যেটা ওরকম মানে একটা আবছা মূর্তির মতো, এবং দেখে মানে মনে হচ্ছে যে লম্বাটে টাইপের কিছু একটা দাঁড়িয়ে আছে। এবং এইবার উনি যেটা খেয়াল করেন, এবার উনি খেয়াল করেন দুটো চোখের মতো জ্বলে উঠছে ওই জায়গায় অন্ধকারের ভিতর থেকে, এবং চোখটা যে জ্বলে উঠছে, যে ওই পাশে যে স্কিন দেখা যাচ্ছে, মানে চোখের যে মালিক বা যে মানুষটার বা যে জিনিসটার চোখ, সেটা চোখের থেকে যে আলো সেটা তার স্কিনের নিচে পড়ছে, মানে স্কিনে, চোখের নিচের স্কিনে পড়ছে। এবং এটা দেখেন এবং সাথে সাথে উনি সেই তেলের ঘ্রাণটা ওনার নাকের মধ্যে আসে, এবং উনি কেমন জানি ওই চোখের দিকে তাকানোর পর উনি হারিয়ে যান, উনি আসলে ওনার সেন্সে থাকে না। তো এরপরে কাহিনীটা, উনি নিজে জানতেন না কি হয়েছিল, যেটা হচ্ছে ওনার সাথের যে রুমমেটটা ছিল তারা বলে, উনি নাকি ওই রাতে প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুরু করে, গোঙানো শুরু করে এবং রুমমেটরা উঠে যায়, দেখে উনি বিছানার মধ্যে মোচড়াচ্ছে আর বিজাতীয় ভাষায় কিছু বলতেছে, লাইক যে ভাষাটা মানে প্রাচীন আরবি ডায়ালেক্টের অংশ আর কি, আরবির যে প্রাচীন অংশ, মানে প্রাচীন যদি আরবি হয় সেরকম কিছু, যেটা এখনকার আধুনিক আরবি না, এরকম কিছু বলতেছে এবং মোচড়াচ্ছে, হাত পা মোচড়া যাচ্ছে, শুয়ে উনার পায়ের যে আপনার গোড়ালি এবং ঘাড় দিয়ে উনি শুয়ে ওনার শরীরের মাঝখানের অংশটাকে উঁচু করে ফেলতেছে একদম, আর দুইটা হাত মোচড়ায় ফেলতেছে। তো এরকম অবস্থায় তখন নাকি রুমমেটরাও ভয় পেয়ে যায় এবং যেই রুমমেট ওনাকে শান্ত করার চেষ্টা করে, একজন যায় এবং সে মানে যে তাকে মানে একটু ই করার চেষ্টা করে, ঝাড়ার চেষ্টা করে, তাকে উনি একটা ধাক্কা দিয়ে ছিটকায় ফেলে দেন দূরে। তো এরকম সময় তো ওনারা ওই রুমমেটটা আর ই করতে পারে না, তারা নিয়ে যায়, তাদের মধ্যে থেকে আরেকজন থাকে এবং সেই লোকটা আমাদের দেশি না, বিদেশি একজন লোক, সে আপনার খুব দোয়া দুরুদ পড়ে এবং সে এসে ওনাকে ঝাড়া শুরু করে এবং ঝাড়তে ঝাড়তে দেখা যায় যে ওনাকে কিছুটা উনি নর্মাল হয়, আবারও গোঙায় এবং উনি মানে খুব উল্টাপাল্টা কাজ শুরু করে। তো ওনাকে ওরা কি করে, এক পর্যায়ে বেঁধে ফেলে, তারা ওর মানে ওইভাবে রাখে না, কারণ এত উনি করছিলেন বেঁধে ফেলে, এবং তখন নিয়ে আসে ওনাদের ওই যে সুপারভাইজারকে নিয়ে আসে, মানে নিয়ে আসে, তো সে এসে বলে জিন্নাত। তো সে যখন জিন্নাত বলে তখন তাকে উনি ঘাড় ঘুরায় ইচ্ছা মতো গালাগালি করতে থাকেন এবং সেই গালাগালিগুলা সেই প্রাচীন আরবি ডায়ালেক্ট। তো ওই লোকটা সেই গালাগালি শুনে এত ভয় পাইছেন, ওনার কণ্ঠ আর এই গালাগালি শুনে যে বলার মতো না। তো পরদিনই ওনাদের ওখান থেকে একজনকে ডাকা হয়, একজন আলেমকে ডেকে নিয়ে আসা, আলেম চলে আসে আর কি গাড়িতে করে সেই এসে, এবং পরদিন দুপুরের পরে চলে আসে এবং আলেম এসে ওনাকে দেখে, তখন উনি শুয়ে আছেন কিন্তু সুস্থ না, গায়ের টেম্পারেচার অনেক বেশি, রনক ভাই অনেক অন্যরকম একটা সিচুয়েশনে, তখনও তার নাকি হুশ ছিল না। তো যাই হোক, ওই সময় এসে নাকি সে আলেম তাকে ঝাড়ে এবং ঝাড়তে ঝাড়তে তো এক সময় মানে তার ইসের থেকে ওইটা চলে যায়, মানে ওই সময় তাকে যে পজেস্ট করেছিল পজেশনটা চলে যায়, এবং রনক ভাই যেটা ফিল করেন যে উনি হঠাৎ করে ফিল করেন, উনি বলে যে আমার ফিলটা বলে যে আমি একদিন ঘুম ভাঙলো এবং আমি ঘুম ভাঙায় তাকায় দেখি যে একজন নুরানি মানুষ আমার সামনে তাকিয়ে আছে। তো এর আগে আমার যে ফিলটা ছিল, মানে ওনার যে ফিলটা ছিল মাঝখানে, ওনার মনে হতো যে কেউ একজন ওনাকে টেনে হিঁচড়ে পাহাড়ে নিয়ে যাচ্ছে, পাহাড়ে যে পাহাড়টা উনি গিয়েছিল সেটা থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এটা হলো ফিল উনি দেখত আর কি সময় নিয়ে যাচ্ছে, এবং যে নিয়ে যাচ্ছে সে একটা নারী মূর্তি, সেই নারী মূর্তিটা স্বাভাবিক নারীর থেকে অনেক লম্বা, লাইক 9-10 ফিট হবে হাইট, এবং তার চুলগুলো বড় বড় এবং চুলগুলো ছাড়া, এবং মুখটা হচ্ছে খুব বিদঘুটে একটা মুখ, মানে কালো কুচকুচে মুখ, এবং মুখের মধ্যে বলি রেখাগুলো আবার লাল লাল ফাটা, এরকম একটা মুখ, চোখগুলো জ্বলতেছে, এবং সে তাকে টেনে হিঁচকে পাহাড় দিয়ে নিয়ে যাচ্ছিল উপরের দিকে, উনি যেতে চান না, এবং যতবার নাকি উনি বলছে যে উনি মাঝে মাঝে ফিল করছে যে উনাকে অন্য মানুষটা টানতেছে, এটা উনি ফিল করত। তো ওনার এর মধ্যে ওনার ঘুম এসে যায় এবং ঘুম ভেঙে উনি তাকিয়ে দেখে ওনার সামনে সে নুরানি একটা মুখ এবং ওনাকে দোয়া পড়তেছে, জিজ্ঞেস করে তুমি কেমন আছো, উনি বলে ভালো আছি। তো যাই হোক, সেই যেই হুজুর বা ইমাম ওনাকে ছাড়ান এই জিনিসটা, সে বলেন যে ও খুব খারাপ একটা কাজ করছে, মানে সে পাহাড়ে তো যাওয়া উচিতই না, কারণ এই পাহাড়ে সব জিনরা আছে এবং এই জিনরা অনেক বছর ধরে, হাজার হাজার বছর ধরে এইসব জায়গায় থাকে, এবং আমরা যারা এখানকার লোকাল মানুষ আমরা এইসব জায়গায় যাই না রাতের বেলা, পশু পাখি তো কিছুই না, কুকুর টুকুর এগুলো কোনো কিছু না, এটাই, এবং বলে যে ও এখানে থাকাটা ঠিক হবে না কারণ ওকে মানে এরকম বাজার করবে। তো উনি তাকে খেজুর দেন, কড়া খেজুর দেন এবং কড়া পানি দেন এবং বলে যে ওকে যত শীঘ্রই সম্ভব এখান থেকে সরায়। তো ওনার মালিক যেটা করেন, ওনাকে ওই ওখান থেকে আর কি, ওনার যে মেন ই ছিল আর কি, রিক্রুটিং যিনি ছিলেন, সেখান থেকে ওনাকে ট্রান্সফার করে অন্য আর একটা জায়গায় পাঠিয়ে দেন। তো যখন উনি ওখানে চলে যান তখন উনার আস্তে ধীরে এই স্বপ্ন টপ্নগুলো কমে যায়, কারণ উনাকে ওই যে পড়া পানি নিয়মিত খেতে বলছিল সেই হিসেবে, এবং পড়া খেজুর খেতে বলছিল এবং দোয়া পড়তে বলছিল, দোয়া শিখিয়েও দিছিল, বলছিল এই এমনগুলো করবা। তো উনার কমে যায়, উনি অন্য জায়গায় যায় এবং উনি চেষ্টা করেন যত শীঘ্রই সম্ভব ওখান থেকে চলে আসতে, আরব দেশ থেকে উনি আস্তে ধীরে চলে আসেন এবং মানে খুব মানে উনি যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রাক্ট শেষ করে উনি চলে আসেন। তো যাই হোক, রৌনক ভাইয়ের যে নামটা আমি ব্যবহার করলাম এটা একটা ছদ্মনাম, কারণ বন্ধুমহলে উনি অন্য নামে পরিচিত এবং এই নামটা আসলে উনি ওনার এই জিনিসটা উনি গল্পটা শেয়ার করতে চেয়েছেন না কাহিনীটা, বাট উনি চাননি যে ওনাকে কেউ চিনুক। এখন উনি অনেক ভালো অবস্থানে আছেন, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো অবস্থানে আছেন। তো এটা ছিল ওনার জীবনের একটা ছাড়া স্মৃতি এবং উনি এখনো অনেক অতিপ্রাকৃত জিনিস সেন্স করেন। উনি বলেছেন যে সেগুলো একদিন সময় করে আমাকে কিছু কিছু শেয়ার করবেন। তো যাই হোক, রণম ভাইয়ের এই কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা বেশ লম্বা হয়ে গেল, বেশ অনেক লম্বা হয়ে গেল। যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।
ফিরে এলাম অদ্ভুত রেতে আরো একবার এবং নিয়ে এলাম আপনাদের জন্য একটি কাহিনী, এবং এই কাহিনীটি আমার সাথে শেয়ার করেছে দিনাজপুর থেকে সুমন সরকার। এবং সে বলেছে এই কাহিনীটি তাদেরই এলাকার একটি কাহিনী, আজ থেকে প্রায় 30-40 বছর আগে শ্যামল নামে একটি অতি উৎসাহী ছেলের কাহিনী, যে নাকি জাদুবিদ্যা শিখতে চাইত, তার কাহিনীটা সে শেয়ার করেছে। আচ্ছা যাই হোক, আমি চলে যাচ্ছি কাহিনীতে। তো শ্যামল ছিল খুব কিউরিয়াস টাইপের একটা ছেলে, যার খুব কিউরিয়াসিটি ছিল জাদু বিদ্যা তন্ত্র মন্ত্র এসব নিয়ে। এবং সেই সময় আসলে এত টেকনোলজি তেমন কিছু ছিল না, টেকনোলজি খুবই কম ব্যাপার ছিল, আর গ্রামের দিকে তো একদমই ছিল না, মানুষ টেকনোলজি বর্জিত অবস্থায় ছিল প্রায়। তো সেই সময় হার্ডলি গ্রামের দিকে রেডিও চলত বা ক্যাসেট প্লেয়ার, হ্যাঁ মানে টেলিভিশনও তেমন একটা পৌঁছায় নেই, এবং ইলেকট্রিসিটি ছিল না গ্রামে, যে অঞ্চলে কাহিনী সেখানে ইলেকট্রিসিটি ছিল না। যাই হোক, তো শ্যামল সেখানকার একটা কিউরিয়াস ছেলে ছিল এবং যে জাদুবিদ্যা শিখতে চাইত, এবং সে কি করত, যেটা শেখার জন্য সে গ্রামে যেসব দু একজন তান্ত্রিক ছিল তাদের আশেপাশে দিয়ে ঘুরত, এবং সে চাইত যে তাদের কাছ থেকে কিছু দীক্ষা নিতে এবং তারা তাকে যদি কিছু শেখায় এরকম। তো যেটা হতো যে তাকে আসলে তান্ত্রিকরা কিছু শেখাতো না, তারা যেটা করত তাকে নিয়ে তাকে এইটা ওইটা করাতো, তাকে বলতে এটা এনে দে ওইটা এনে দে, ফুট ফরমাশ খাটাতো। এই ফুট ফরমাশ খাটানোর মাঝখানে সে যেটা করত তাদের কাছ থেকে অনেক সময় ছোটখাটো একটা মন্ত্র শিখত, এবং শিখে সে চিন্তা করতো যে এটা অনেক কিছু হয়ে গেছে, সে তার সাথে বন্ধুদেরকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করতো সেটা দিয়ে। তো যাই হোক, এরকম মানে কার্যক্রম সে করত, এবং তার খুব আগ্রহ ছিল সে একসময় বড় একজন তান্ত্রিক হবে এবং সে মানে খুব জাদুমন্ত্র জানবে এবং সে তার মাধ্যমে মানে বিশাল কিছু করবে। তো এই আর কি তার স্বপ্ন ছিল। যাই হোক, তো সেই ছেলেটা যেটা করে সে এরকম ফোর্ট ফরমাস খাটে আর এরকম মন্ত্র শেখে এবং ঘুরে ফিরে। তো একবার সে ওখানকার একজন বড় তান্ত্রিকের কাছে, যে একদিন দুপুরবেলা বসে গল্প করছে, তো সে বলে যে আপনি তো আমাকে শেখাতে চাইলে বল বলি আপনাকে শেখানোর কথা, আপনি তো আমাকে শেখান না, আপনি আমার শুধু দিয়ে কাজ করান, এটা ওটা করান, আপনি আমাকে তেমন কিছু দেন না। তো বলে যে তোকে যদি আমি দেই তাহলে তো তুই তোর নিজের সর্বনাশ নিজে ডাকবি, তুই তো ভালো কিছু করবি না, তোর এই যে এই সাধনায় যে আসে সে কিন্তু আর সাধারণ স্বাভাবিক জীবনে থাকে না। তো শ্যামল বলে যে না, আমি স্বাভাবিক জীবনে থাকবো কিনা সেটা পরের কথা, আমি আপনার কাছে শিখতে চাই, আপনি আমার শিষ্য বানান এবং আমার কি করা লাগবে সেটা বলেন। তো বলে যে তোরে আসলে শেখানোর কিছু নাই, তো তোরে আমি তুই এগুলো শিখিস না, না করে আর কি ফার্স্টের দিকে। তো উনি ওই শ্যামল সেগুলো শুনে না, সে খুবই আগ্রহ প্রকাশ করে যে সে শিখতেই চায়। তো যেটা হয়, সেই তান্ত্রিক তাকে বলে যে তাহলে যা তুই একটা কাজ কর, এই কাজ যদি করতে পারিস তাহলে মনে করব যে তুই কিছু একটা মানে পারবি, তোর প্রথম শুরু হবে এখানে। তো ওদেরই ওইখানে একটা গ্রামের কাছে একটা পুরনো একটা মন্দির ছিল, যে মন্দিরটা অনেক পুরনো এবং সেখানে একটা মূর্তি ছিল, এই মূর্তিটা কেউ চিনত না, তাদের গ্রামের মানুষজনও চিনত না খুব একটা, এবং এটা পরিত্যক্ত অবস্থায় ছিল, যেহেতু গ্রামের মানুষজন চিনত না সেটা, মানে খুব একটা মানুষজন আর ওখানে যেত না, তো সুতরাং মূর্তিটার সম্বন্ধে খুব একটা আগ্রহ মানে ছিল না কারো, এবং মানুষের জায়গাটা এড়িয়ে চলতো, মানুষ মনে করতো ভূত সাপ খোপ এরকম কিছু আছে, তো এরকম বলতো। তো পরবর্তীতে নাকি সেখানে যা যা ছিল সবগুলো পুরাকীর্তি ডিপার্টমেন্টে সে পরে নিয়ে যায় আর কি। তো মানে এই এটা যে সুমন সেই বলেছে, পরবর্তীতে ওখানে এরকম আর কিছু নাই এখন, তো সেই সময়কার কাহিনী যেটা বলছি আর কি। তো যেটা হয়, তো সেই ভাঙা মন্দিরটার কথা বলে যে এখানে যেতে হবে, এখানে যে তুই যেটা করবি, তুই নিয়ে যাবি হচ্ছে কাটারি ভোগ চাল, কাটারি ভোগ চাল নিয়ে সেটা দিয়ে তুই রান্না করবি, ভোগ রান্না করবি, ভোগ রান্না করে অমুক অমুক রাত্রে তাকে বলে দেয় যে অমুক অমুক রাত্রে সেখানে যে তুই ওই মূর্তির সামনে ভোগটা রেখে আসবি। তো এরকম তাকে একটা বলে দেয়, বলে যে তুই রেখে আসবি এবং তুই ওই দিন ওই যখন তুই ভোগটা দিয়ে আসবি, তোরা যদি কেউ ডাকে কেউ কিছু বলে তুই শুনবি না, তুই সরাসরি চলে আসবি, যদি তুই চলে আসতে পারিস তো তোরে আমি একটা প্রথম দীক্ষা দিব, এরকম একটা কাজ দেয়। তো শ্যামল এটা শুনে খুবই মানে আগ্রহ প্রকাশ করে, এবং সে এতই সাহসী ছিল, তার কাছে এটা মনে হয় নস্যি মানে কোনো ব্যাপারই না।
সে বলে ঠিক আছে কোনো ব্যাপার না। তো সে যথাক্রমে এবং তাকে বলে যে তুই যে কাটারি ভোগ চাল নিবি সেটা তুই যেখান থেকে কালেক্ট করবি এক দরে নিবি বা এক মানে এক্সচেঞ্জ অফারে যেভাবে হোক সেখান থেকে কোনো ই থাকবে না আর কি, মানে কোনো দামাদামি বা কাটার সাথে কোনো ই থাকতে পারবে কি বার্গেন থাকতে পারবে না। তো সে সেভাবেই সেখান থেকে কাটারি ভোগ চাল কালেক্ট করে এবং কাটারি ভোগ চাল সম্বন্ধে একটা কথা প্রচলিত আছে, এটা নাকি সে সময় ভোগ দেওয়ার উদ্দেশ্যেই ইউজ হতো, কারণ এটার মধ্যে মানে নাকি সেই উৎকৃষ্ট মানে সার ইউজ করত এবং এই এই কাজে ইউজ হতো এটা। তো যাই হোক, তো সে এরকম চাল সংগ্রহ করে এবং সেটা দিয়ে সে ভোগ তৈরি করে, করে সে এরকম সেই নির্দিষ্ট যেই তান্ত্রিকের বলা সময় সে আস্তে আস্তে সুন্দর করে ওখানে রওনা দেয় আর কি সেটা দেওয়ার জন্য, এবং তাকে বলে কিভাবে যেতে হবে তাই কিছু রিচুয়াল বলেছিল সেটা লিখেছে, এটা আমি আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি না, আমার কাছে এটা গৌণ জিনিস মনে হয় এবং এই ডিটেলস গুলোতে আমি যেতে চাচ্ছি না। তো যাই হোক, সে রওনা দেয় এবং রওনা দিয়ে সে যাচ্ছে এবং তখন রাত মানে নিশুতি রাত এবং এটা অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, মনে হচ্ছে যে বেশ অন্ধকার এবং আকাশের আলো খুব একটা নেই। তো যখন যাচ্ছে শ্যামল রাস্তা দিয়ে তার কাছে মানে বেশ রাস্তাটাই কেমন যেন একটু রহস্যময় মনে হচ্ছে, এবং সে যেহেতু সাহসী মানুষ ও কিন্তু মানে খুব সাহসী ছিল ছেলেটা, সে এই যেহেতু সাধনা করতে চাইতো সে নাকি শ্মশানে যে বসে থাকতো তার কাছে এগুলো কোনো ব্যাপার ছিল না, কিন্তু কোনো একটা কারণে ওই দিনকার সেই রাস্তাটাই তার কাছে খুবই 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 মানে কেমন জানি লাগছিল রহস্যময় টাইপের। তো যাই হোক, শ্যামল যায় যেতে 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 সে দূর থেকে যখন দেখতে পায় যে ওই যে দূরে জমিদার বাড়িটার মতো যে ভাঙা একটা ই দেখা যাচ্ছে, মন্দির মন্দিরটা বেশ বড় একটা ই নিয়েছিল আর কি, তো ওখানে যেখানে দেখা যাচ্ছে সেই জায়গাটায় যখন দূর থেকে দেখে দেখে সে তখন থেকেই তার কাছে কেমন যেন অস্বস্তি লাগা শুরু করে, কারণ ওই জায়গাটা সম্বন্ধে এতটাই কথা প্রচলিত যে মানুষ ওই জায়গায় দিনে দুপুরে যেত না, মানে সেটাকে অ্যাভয়েড করে চলত। তো শ্যামল একবার চিন্তা করে সে যাবে কিনা, পরবর্তীতে সে রওনা দেয়। তো সে হেঁটে হেঁটে যাচ্ছে, তো একটা জায়গায় যেয়ে তার একটা আইলের উপরে নামতে হয় এবং আইলের দুই পাশে হচ্ছে নেমে গেছে জায়গাটা ক্ষেতের মধ্যে, এবং মাঝখান দিয়ে আইলটা যে 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 ওই দূরে যেখানে সে উঠেছে সেখানের সাথে আর কি আপনার মানে যেই এই মন্দিরটা আছে সেটার মানে নিচে যে মিলছে আর কি আইলের একটা অংশ, তো ওই আইল ধরে নামছে 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 সে হেঁটে হেঁটে যাচ্ছে। তো হঠাৎ করে আইলে যখন সে মাঝামাঝি আসে তার কাছে মনে হলো যে মানুষ বসে আছে ওখানে, মানে আইলের পাশে মানে জমির মধ্যে পা নামিয়ে মানে মানুষ বসে আছে কয়েকজন। তো সে একবার চিন্তা করে সে কি ও তাকে বলে দিয়েছিল তান্ত্রিক কারোর সাথে কথা বলা যাবে না, কারোর সাথে কিছু বলা যাবে না, কারোর সাথে কোন রকম কন্ট্যাক্ট করা যাবে না। তো সে যখন দেখে তো সে একবার চিন্তা করে গলা খাঁকা দিয়ে ডাক দিবে নাকি যে তাই তোরা কারা এখানে কি করিস, বাট সে একবার চিন্তা করে তান্ত্রিকের কথাটা এবং তান্ত্রিক বলে যে তুই যদি বলে দিছিল যে তুই যদি কারো কথায় উত্তর দিস বা কেউ যদি তোর সাথে কথা বলে তোকে কিন্তু ওই দিন আর আসতে দিবে না ওইখান থেকে। তো ও সুন্দর করে হেঁটে যায় মনে করে যে সে ডাক দিবে নাকি, কিন্তু পরবর্তীতে চিন্তাটা বাদ দিয়ে দেয় মাথা থেকে, মাথা থেকে চিন্তাটা বাদ দিয়ে সে আস্তে 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 হেঁটে হেঁটে যায় এবং খুব অবাক কাণ্ড যে সে যে মানুষগুলোকে পার হয়ে যাচ্ছে সে বুঝতেছে যে এখানে মানুষ বসে আছে, মানে মানুষ বা মানুষের অবয়ব বসে আছে, তারা কিন্তু কোনো কথা বলছে না, তারা কোনো শব্দ করছে না বা তাকে পিছন ফিরে কিছু বলছে না বা তাকে কোনো শব্দও করছে না, তাকে মানে কোন রকম মানে কোন একটা মানুষের আশপাশ দিয়ে মানুষ গেলে কিন্তু মানুষ নড়ে চড়ে বসে বা অন্যরাই জিজ্ঞেস করে যে কে এটা বা কিছু একটা, তো সেরকম কোন রকমের সাড়া শব্দ নেই, জাস্ট মনে হচ্ছে যে কেউ বসে আছে এবং সে ভাইবটা সে বুঝতে পারছে এবং সে বুঝতে পারে আসলে যে এগুলো মানুষ না। এবং সে শ্যামল যেটা করে যে সে হেঁটে যেতে থাকে এবং সে ওদেরকে পাস করে চলে যায় এবং যখন সে তাদেরকে পাস করে গেল তখনই মনে হচ্ছে যে পিছনে হুটুপুটু শুরু হলো, মানে কেউ লাভ দিয়ে উঠে হাঁটছে বা তাকে ফলো করে আসছে এরকম, মানে একটা অস্থিরতা পিছনে একটা কলরবের মতো এবং সে এটা ফিল করে যে পিছনে হচ্ছে এবং তাকে ফলো করে কেউ আসছে এবং সে কিন্তু থামে না, হেঁটে হেঁটে যেতে থাকে এবং এক সময় সে আইলের শেষ মাথায় পৌঁছায় এবং মন্দিরে ওঠার যে পথটা সেটার মধ্যে পৌঁছায় এবং মন্দিরে ওঠার পথের মধ্যে সে যখন পৌঁছায় তো তার কাছে একটা ছোট পিদিমের মতো নিয়ে আসছিল, সে চিন্তা করে যে এইটা জ্বালাই নিতে হবে কারণ অন্ধকারের মধ্যে আর তো ভেতরে ঠিক মতো দেখা সম্ভব না, মানে ভেতরে মনে হচ্ছে কালিগুলো অন্ধকার পুরা পুরা মানে ঘুরিঘুটি অন্ধকার ভেতরে। তো সে যেটা করে তখন সে ওই একটা ম্যাচ নিয়ে এসেছিল সাথে এবং সে পিদিমটা আস্তে করে ম্যাচ মানে দিয়ে জ্বালায়, এবং জ্বালায় সে আস্তে আস্তে ওখান থেকে মানে আলো হয়, তখন সে এই এই যে পিদিমের আলো দেখতে পায়, মন্দিরের দেয়ালগুলো দেখা যাচ্ছে কাঁপছে আস্তে আস্তে ছায়া এবং আলো পড়ছে, এবং মানে পুরনো যে সেই ইটগুলো সেগুলো সে দেখতে পাচ্ছে, পুরনো পলেস তারা যেগুলো খসে গেছে সেগুলো সে দেখতে পাচ্ছে, এবং সে আস্তে 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 করে ঢুকতে থাকে, এবং ঢুকে যে মূল যে দরজাটা সেখানে সে আস্তে করে ঢুকে, এবং ঢোকার পরই দেখে একটা সোদা গন্ধ ভেতরে, এবং তার কাছে প্রচন্ড একটা ঝাপটা লাগে গায়ের মধ্যে বাতাসের, মনে হয় যে সে কোথায় ঢুকলো এরকম একটা ই, এবং মানে বেশ একটা বাজে একটা অনুভূতি তার হতে থাকে, এবং এই অনুভূতিটা আসলে ব্যাখ্যা করার মতো না, এবং সে সে আস্তে আস্তে সে ঢুকে যায় পাশের রুমের মধ্যে ঢুকে যায়, এবং ঢুকে আস্তে আস্তে হেঁটে যেখানে নাকি সেখানে তার ওই যে এই মূর্তিটা ছিল সেই জায়গাটা আছে, এবং সে জানে যে এই জায়গায় মূর্তিটা আছে, কারণ সেদিনের বেলাও দেখেছে, সে তার কিউরিয়াসিটি অনেক বেশি। সে যখন ওই রুমের মধ্যে আসে পিদিমটা নিয়ে, এবং তার এক হাতে সেই পিদিম আর এক হাতে তার ভোগের যে পাত্রটা, এবং সে নিয়ে আসে, এবং সে কিন্তু পিছন ফিরে তাকাচ্ছে না, যদিও মনে হচ্ছে তার সাথে আরো মানুষ এসে ঢুকেছে পিছনে, তার মনে হচ্ছে যে পিছনে আর তার সাথে সে একা না আরো কয়েকজন ঢুকেছে, এবং তার মানে সে এই এই ফিলিংসটা নিয়েই সে ভিতরে ঢুকে, এবং ঢুকে সে যখন নাকি দেখে যে আস্তে আস্তে হাইটে যায় সামনে, এবং তার পিদিমের আলোটা মূর্তির উপর পড়ে, এবং বেশ অদ্ভুত একটা আলো তৈরি করে মূর্তিটার মুখে, চোখে মুখে যখন পড়ে আলোটা পড়ে, একটা অদ্ভুত আলোর সৃষ্টি হয়, আলো আধারি থেকে আলোর কাঁপনে আলোর নাচনে মনে হচ্ছে মূর্তিটার চেহারা এক এক রকম একটা শেপ একটা ফেস তৈরি করছে, এরকম একটা জিনিস ওখানে তৈরি হয় সেই মূর্তিটার ফেসের মধ্যে, এবং সে কিন্তু বেশ অস্বস্তি ফিল করতে থাকে এবং থতমত খেতে থাকে, এবং সে তখন তার ভোগটা যেটা নিয়ে আসছিল সেটা নিয়ে এসে হাত দিয়ে আস্তে করে রাখে সামনে, রেখে সে বলে এই ভোগ নিয়ে আসছি রাখি, তো সেটা রাখে সামনে রেখে আস্তে করে সে পেছন ফেরে, এবং পেছন ফেরার সম্বন্ধে কিন্তু তার মনে হচ্ছিল যে কেউ একজন তার সামনে আছে, তো যখন পিছন ফিরে দেখে কেউ নাই, পুরো জায়গাটাই ফাঁকা, এবং তার হাতে সে পিদিমের আলো যতদূর রিফ্লেক্ট করছে এতটুকু, তো সে হেঁটে হেঁটে বেরিয়ে যেতে থাকে। তো দরজার বাইরে যখন সে যাবে, এই সময় সে হঠাৎ করে পিছন থেকে একটা গলা শুনতে পায়, এবং গলাটা একটা নারী মূর্তির গলা, এবং গলাটা বেশ মানে একটা ভারী নারী মূর্তির গলা, যে গলাটা নাকি স্বাভাবিক না এবং অস্বাভাবিক গলা, এবং সে বলে যে এই শুনে যা, তুই এখানে আসছিস কি জন্য, তুই এখানে আসছিস আমার এখানে ভোগ দিয়ে তোর দীক্ষা নিতে, তোরে আমি দীক্ষা দিচ্ছি, তুই যা, তুই যে ওই যে তান্ত্রিক এখানে পাঠাইছে বলছে যে সেই তান্ত্রিকের নিয়ে আসবি আমার কাছে, সেটাই হবে ভোগ। তো এটা শুনে ওর মানে এই কণ্ঠটা শুনেই তার মনে হয় যে তার মানে পা থেকে মাথা পর্যন্ত একটা শীতল স্রোত বয়ে গেছে, এবং সে কিন্তু ঝেড়ে ওখান থেকে দৌড় দেয় সে পিদিম নিয়ে, এবং পিদিম নিভে যায় তার, সে আষ্টেপৃষ্টে পড়ে দৌড়াতে থাকে, এবং সে দৌড়াতে এবং সেই ই জায়গাগুলো পার হচ্ছে তার, এবং তার মনে হচ্ছে যে তার কানের মধ্যে কথাগুলো ভাসছে যে সেই পুরোহিতের মাথা ভেঙে দিতে এবং সে রক্ত নিয়ে আসতে এখানে, সে পুরোহিত তান্ত্রিকের মাথা ভেঙে রক্ত নিয়ে আসতে, এটা তার মাথা ঘুরতে থাকে, এবং সে চিন্তা করতে থাকে যে এরকম এরকম করলে মনে হয় মানে কি হবে, মানে সেইটার আউটকামটা নিয়ে চিন্তা করতে থাকে, সে বলতে যেহেতু তার বয়স বেশি না, সে এত বড় লোড নেওয়ার মতো আসলে সে যতটুকু ভাবছিল নিজেকে ততটুকু না, সে দৌড়ে রাস্তায় ওঠে এবং উঠে পরিমরি করে দৌড়াতে থাকে। সে যখন নাকি বেশ কিছুটা দূরে এসে একসময় সে মানে বেশ ক্লান্ত হয়ে যায়, তো এই সময় সে মানে তার মেকআপ মাইন্ড সে ই করতে পারে না, সে প্রচন্ড রকম ভয়ে আউটব্লাস্ট টাইপের হয়ে যায়, তো সে চিন্তা করতে পারে না কি। তো এই সময় সে হঠাৎ করে দেখে যে তার পাশের যে বাঁশঝাড় আছে, সে বাঁশঝাড়ের ওখান থেকে একটা কিছু বের হয়ে আসলো, সে জিনিসটা হচ্ছে একটা কালো রঙের একটা ই, মানে মনে হচ্ছে যে অন্ধকারই বের হয়ে আসছে তাকে ধরার জন্য, মানে তার কাছে আসতেছে এরকম। তো এই সময় ও একটা চিৎকার দেয়, শ্যামলের একটা চিৎকার দেয়, ও মাগো বলে একটা চিৎকার দেয়, তো এই চিৎকারটা বেশ দূরে যায়, এবং সেখান থেকে সামহাও ওর আর কিছু মনে নেই শ্যামলের, যেটা মনে পড়ে যে সেটাতে সে যখন তার হুশ ফেলে তখন সে দেখে যে সেইখানেই একজন মানে ওই গ্রামের একজন মুসল্লি ছিল, মানে একজন ইমাম ছিল, সে তার চেহারা দেখে, তো তাকে জিজ্ঞেস করে যে ইমাম জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি কোথায়, তুমি এখানে কেন পড়েছিলে, কি হয়েছে তোমার, জিজ্ঞেস করে। তো বলে যে আমি রাস্তায়, বলে ইমামকে বলে যে তুমি রাস্তায় কিভাবে আসলে এত রাত্রে, এখান থেকে কি দেখে ভয় পাইছো, কি ব্যাপার। তো সে ইমামকে আমতা আমতা করে অনেক কথা বোঝাতে চায়। তো ইমাম বুঝে ফেলে মোটামুটি, তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার শ্যামল, তাকে চিনে যে তোমাকে, তোমার তোমার কাহিনী আমি জানি, তুমি কি করতে গেছিলে ওখানে। তখন সে ইমামকে খুলে বলে যে আসলে কি হয়েছিল। ইমামকে বলে যে আমি এরকম শিখতে গেছিলাম কিন্তু আমি অনেক ভয় পাইছি। ইমাম বলে যে তোমাকে তো মেরে ফেলতে গেছিল, আমি না আসলে তোমাকে মেরেই ফেলতো ওইখানে। আর তোমার চিৎকার শুনে আমার, মানে ইমামের যে বাসাটা ছিল সেটা কাছাকাছি ছিল, ইমাম একটা ছোট বাসায় থাকতো টিনের ঘরের ওখানে কাছে। তো বলে যে আমি তোমার চিৎকার শুনে ওখান থেকে বের হয়ে আসি, বের হয়ে এসে আমি দেখি রাস্তার মধ্যে যে তুমি পড়ে আসো, এবং ওখানে আমি অনেকগুলো এই গ্রামের কুকুর দেখি আশেপাশে, এবং সেই কুকুরগুলো গ্রামের পরিচিত রাস্তার কুকুর না, সেগুলো অনেকই। তো আমি সেগুলোকে ঢিল মেরে ওখান থেকে তাড়াই, দোয়া পড়ি, দোয়া পড়ে তোমাকে নিয়ে আসি। তো তখন সে ইমামকে বলে যে কি হয়েছে টোটাল ব্যাপারটা, সে খুলে বলে। তখন সে ইমাম সাহেব বলে যে আসলে ব্যাপারটা কি, তোমার সেই তান্ত্রিক পাঠিয়েছিল একটা খারাপ কাজে, তুমি যেখানে গেছো ভোগ দিতে সেটাও একটা খারাপ কাজ, তুমি যা শিখতে চাচ্ছ সেটাও খারাপ কাজ, তুমি যেটা নিজে নিজের মধ্যে নিতে চাইতেছো সেটাও খারাপ কাজ, কারণ এগুলো সব হচ্ছে খুব দুষ্ট আত্মা, দুষ্ট জিনের কাজ, তুমি তাদেরকে সন্তুষ্ট করতে গেছো। এবং শয়তান কখনো স্বাভাবিকভাবে মানে খুশতৃপ্ত হয় না। তো শয়তান তুমি যার কাছে গেছো যার কাজ করতে, সে যেই শয়তান পাঠাইছে তোমাকে তাকে সোজা করার জন্য সে আরেকটা তোমাকে ই দিয়ে দিছে, মানে তুমি তোমাকে যে খারাপ কাজ করতে পাঠাইছে, তোমাকে যে যে বাজে উদ্দেশ্যে পাঠাইছে তাকেও সোজা করার জন্য আরেকটা উপদেশ তোমাকে সে দিয়ে দিছে, এবং তুমি যখন এটা করতে পারো নাই তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে রাস্তায়। তো জিনিসটা কি ভালো? তখন শ্যামল ইমাম সাহেবের কথা শুনে অনেকটাই তার মাথার মধ্যে আসে যে আসলে সে তো আসলে খারাপ কাজ করতেছিল এবং জিনিসটা ঠিক না, এবং তাকে ইমাম সাহেব বোঝাতে সক্ষম হয়। এবং পরবর্তীতে শ্যামল যেটা করত, আস্তে ধীরে নাকি সে এগুলো আস্তে আস্তে তার ইন্টারেস্ট চলে যায়, এবং সে প্রায় ইমাম সাহেবের কাছে যেত এবং অনেক কথা শুনতে 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 সে একসময় একজন ভালো মানুষে পরিণত হয়, এবং সে আসলে সেই মানে সঠিক পথে এসে মানে সে মানে মানে আর সেই বাজে কাজগুলো সে করা ছেড়ে দেয়, সে বাজে কাজের মধ্যে আর যায় না এবং সে ভালো পথে চলে আসে, এবং সেই তন্ত্রমন্ত্র সম্বন্ধে তার সম্পূর্ণ বাজে ধারণা চলে আসে এবং সে বুঝতে পারে এগুলো কত বড় একটা মানে বাজে জিনিস। এবং তাকে ওই ইমাম সাহেব অনেক জ্ঞানী মানুষ ছিলেন, তিনি তাকে সবকিছু আস্তে আস্তে বুঝাতেন আস্তে আস্তে, এবং এইভাবেই শ্যামল অনেকটা বোধ পায়, তার জীবনে কিছু শিখতে পারে। তো যাই হোক, এটা ছিল সুমন সরকারের পাঠানো কাহিনী। আমি যতটুকু মানে আপনাদেরকে যেভাবে বলার সেভাবে বললাম, অনেক ছোটখাটো সে রিচুয়াল বা এগুলোর কথা বলেছিল সেগুলো আমি উল্লেখ করলাম না। তো যাই হোক, আমি জানি না কাহিনীটা আপনাদের কাছে কেমন লাগবে, আপনারা এনজয় করে থাকলে জানাবেন।
আর একটা কথা কিন্তু সত্যি, যেটা আপনাদেরকে আমি বলে দিতে চাই, যে আসলে যেসব জায়গায় এই ধরনের ব্ল্যাক ম্যাজিক চর্চা করা হয় সেসব জায়গা কিন্তু অভিশপ্ত হয়ে থাকে। একটা ছোট্ট ঘটনা আমি যদি বলি, সেটা বললে আপনারা বুঝে যাবেন। এইটা আমার এক বন্ধুর সাথে ঘটেছিল, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, ওর নামটা আমি বলবো না। তো ও পুরান ঢাকাতে আমার আরেক ফ্রেন্ডের বাসায় যেত ব্যাক ইন নাইনটিস, নব্বই দশকে, তখন কেবল কলেজে পড়ে ফার্স্ট ইয়ার এরকম। তো ওখানে গিয়ে আড্ডা দিত, তো ফ্রেন্ড তো সবসময় বেরোতে পারতো না। তখন যেটা হতো, কারো বাসায় গেলে বাবা মা অনেক কড়াকড়ি করতো, অনেক সময় বলতো যে ছাদে যে দাঁড়া বা আড্ডা দে, আসতেছি এরকম। তো আমার সেই ফ্রেন্ড, আমি ধরে নিলাম ওর নাম তমাল, তো ও গিয়েছিল তার বন্ধুর বাসায়, মানে আমাদেরই এক ফ্রেন্ড, পুরান ঢাকা থাকত, ওর বাসায়। যাওয়ার পর ও যার বাসায় গিয়েছে, ও বলল যে তুই ছাদে যে ওয়েট কর। তো যেই ফ্রেন্ডের বাসায় গিয়েছিল, ওদের ছাদের পেছনে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা, এবং সেখানে কিছু গাছগাছালি আছে, তার পেছনে আরেকটা বাড়ি, এবং সেই বাড়িটা নিয়ে অনেক কথা প্রচলিত ছিল যে ওই বাড়ির যে মালিক তিনি নাকি কালো জাদু জাদু করতেন, এবং তার কাছে মানুষজন আসত বিভিন্ন রকমের তদবির নিতে। এটা অনেক প্রচলিত কথা, এটা যেহেতু আমার ফ্রেন্ডদের অনেক পুরনো বাসা, তারা যেহেতু ওখানে স্থানীয় তারা জানত। তো ওই বাসাটায় মানুষজন ভয়ে ওখান থেকে চলাফেরা করতো না ছাদে, মানে ফ্রেন্ডের বাড়িতে গেলে ছাদে পেছন দিকে যেত না। আমরা বন্ধুরা গেলে ওখানে যেতাম মাঝে মাঝে, ওখানে যে আড্ডা আড্ডা দিতাম আর কি। তো তমাল যেটা হয়, তমাল যে ওই ছাদেই ওঠে, আর যখন গিয়েছিল তখন একেবারে বিকেলের শেষ প্রান্ত, মানে মাগরিব হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো এরকম সময় তমাল হাঁটাহাঁটি করতেছে ওদের বাসায় পেছনের দিকে, ছাদের পেছন দিকটায়, তাকায় দেখতেছে গাছে অনেক নারকেল গাছ ছিল, ডাব হয়েছে আর কি অনেক। তো তাকায় দেখতেছে এবং বলতেছে যে ডাবগুলো পাড়তে হবে, বেশি একটা দূরে না এখান থেকে। আর ওই বাড়িটার দিকে তাকাচ্ছে মাঝে মাঝে, যে পেছনে যে বাড়িটার কথা বলছি যে এখানে ওই সেই লোকটা থাকতো, তিনি ব্ল্যাক ম্যাজিক করতো এবং তিনি মারা গেছেন ওই যে তার যে থাকার জায়গাটা যেখানে তিনি তদবির করতেন সেটা কিন্তু তাদের বাড়ির ছাদের উপরে একটা আলাদা এরকম ঘর করা টিনের চাল দেয়া, ওখানেই নাকি উনি মানুষজনকে নিয়ে তদবির টদবির করতেন। তো উনি মারা যাওয়ার পর ওইখানে নাকি মানুষ যায় না, আর অনেকে অনেক কিছু দেখে, অনেকে বলছে ওই যে কাজের বুয়া বলছে যে উনি ছাদে উঠে দেখেন যে ওখানে আগুনের মানুষ হাঁটাহাঁটি করে এগুলা। তো তোমাল তো এগুলো সব শুনছে আমাদের ওই ফ্রেন্ডের কাছ থেকে যাদের বাড়ি, তো ওগুলা কেয়ার করতেছে, ওই বাড়ির দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, দেখতেছে যে ওই ঘরটা দেয়াল টেয়াল শ্যাওলা পড়ে গেছে কেমন, ওই বেবিটেক্সের টায়ার টায়ার রাখা এদিকে, মানে যেরকম থাকে আর কি, একটু এলোমেলো অবস্থা। আর এদিকে কিন্তু ডার্ক হচ্ছে আর কি, মানে অন্ধকার হয়ে যাচ্ছে, মাগরিব ঘনায় আসতেছে, ওই জায়গাটা একটু বেশি অন্ধকার হয়ে গেছে, ওই নারকেল গাছগুলো এইভাবে উঠছে। এমনি তো বাড়ি ঘরগুলো ডেন্সড খুব, আর পুরনো বাড়ি এরকম। তো তমাল হাঁটতে হাঁটতে একবার এই সাইডে আসছে, তো তখনও সে খুব রাগ করতেছে, কারণ তখন বন্ধু তো আসলে সেলফোন নাই যে কল দিবে বন্ধু তাড়াতাড়ি আয়। তো হেঁটে সামনে আসছে, এসে ওই রিক্সার বেলটেল হচ্ছে, নিচে কেওয়াসের সাউন্ড। তো সে আবার গেছে পেছনের দিকে, তো তখন অলরেডি কিন্তু ওই বাড়ির পেছন দিকটা বেশ খানিকটা অন্ধকার হয়ে গেছে। তো ও যখন ঢুকতেছে ওই সিঁড়ি তো ওঠার যে জায়গাটা তার পাশ থেকে উঠে যখন ওই পাশে যাচ্ছে ছাদে আবার, তো ও দেখলো যে ওই ছাদে ওই যেখানে নাকি যে লোকটার বাসায় মানে ওই চর্চা হতো আর কি, যে নাকি তদবির করতো ওখানে ওই গাছের, তার ওখানে কিন্তু নারকেল গাছের ডাল কতগুলো গেছে। তো ওইখানে মনে হচ্ছে কে একজন দাঁড়ায় আছে ছাদের কর্নারে। তো তমাল চিন্তা করলো কে দাঁড়ায় আছে, তো দেখে মনে হচ্ছে যে একটা মেয়ে দাঁড়ায় আছে, একটা মেয়ে দাঁড়ায় আছে এবং সে এরকম দুই হাত দিয়ে দুই হাতে রেলিংটা ধরে এদিকেই তাকায় আছে। তো তমাল তখন উঠতি বয়সী, সে চিন্তা করলো যে আচ্ছা তাকায় আছে মানে কি তমালের দিকে তাকাচ্ছে কিনা বা তমালকে দেখতেছে কিনা, এগুলো চিন্তা করতে করতে তমাল হেঁটে একদম কর্নারে গেছে। সে তাকাবে বা কোনো কথা বলবে এরকম চিন্তা করেই গেছে সে কর্নারে। তো গিয়ে দেখতেছে যে অন্ধকারটা এতটা ঘন আসছে মানে যে কোনো সময় আজান দেবে এরকম, এরকম একটা সময় মানে জাস্ট সূর্য ডুবে যাবে এরকম অবস্থা, অন্ধকারটা এতটাই ঘন আসছে মনে হচ্ছে যে ওই জায়গাটা বেশ অন্ধকার, বাট ছায়া কিন্তু মানুষকে দেখতে পারার কথা, চেহারা বা মানুষেরই, তো ওরকম কিছুই দেখা যাচ্ছে না। সে শুধু দেখতেছে মেয়ে এরকম হেলান দিয়ে আছে এবং সে ডার্ক কালারের কাপড় পরা, তমালের ভাষ্য মতে হয়তো মানে মেরুন টাইপের কোনো কাপড়, লাল বা মেরুন টাইপের কোনো কাপড়। এই অন্ধকারে সে বুঝতে পারছে চেহারা একদমই বুঝতে পারছেন ডার্ক। তো তমাল ভাবলো হয়তো মেয়েটা ডার্ক, গায়ের রং ডার্ক, আর হয়তো এই যে ছায়া পড়ছে মানে একদম অন্ধকার হয়ে গেছে ওই জায়গায় একজন দেখা যাচ্ছে না। তো তমাল ভালো মতো দেখার জন্য সামনে গেল, যে বললো এই যে কি অবস্থা, এরকম করে কথা বলার চেষ্টা করছে। তমাল দেখলো অন্ধকারের মধ্যে শুধু দাঁত দেখা গেল, মানে মেয়েটা হাসছে, হাসে হাসির জন্য শুধু দাঁত দেখা গেছে, চেহারাটা একদম দেখা যায়নি। ততক্ষণে তমালের চোখে কিছুটা অন্ধকার শুয়ে আসছে, মানে আলো আধারিটা শুয়ে আসছে। এই আলো আধারি শুয়ে আসাতে সে দেখতে পারল কি মেয়েটার মুখ পুরো কালচে, কালচে মানে মানে এরকম আসলে সাধারণত মানুষের চেহারা সাধারণত মানে কি এরকম হয় না, একদম কালচে, কুচকুচে কালো একটা চেহারা। এর মাঝে সে যে মুখ হা করছে তার মুখ থেকে দাঁত বের হয়েছে এবং দাঁতগুলা সূচালো এই পাশে, আর চোখ পুরোটাই কালো, মনে হচ্ছে চোখ দুটো ঠেলে বেরিয়ে আসবে ভেতর থেকে, এরকম কালচে একদম কুচকুচে কালো, কাকের চোখের মতো এরকম। এবং তাকে দেখে দাঁত যে বের করছে তারপর একটা করে এরকম সামনে একটা ই দিল আর কি, মানে একটা যেমন বেড়াল বা কোনো কিছু সামনে একটা মানুষকে এরকম ই দেয় ওরকম করলো। ওইটা করার সাথে তমাল এক লাফ দিয়ে পিছনে প্রায় দুই তিন ফিট চলে আসছে এবং তার কাছে মনে হলো যে একটা বাতাসের ঝোঁকা আসলো। সে দেখলো একটা দাঁড় কাক ওই ছাদ থেকে উড়ে এসে এই বন্ধুদের ছাদের যে রেলিং, রেলিং এ বসলো, দাঁড় কাকটার দিকে সে তাকায় আছে এবং তমালের সারা শরীরের লোম দাঁড়া গেছে, সে প্রচন্ড ভয় পেয়েছে এবং দাঁড় কাকটা ডানা এরকম মেলে মনে হচ্ছে ঠোকর দিবে তমালকে, এরকম অবস্থা। তমাল কিন্তু মাটিতে পড়ে গেছে। এই সময় ঠিক মাগরিবের আজানটা দিল এবং মাগরিবের আজানের সাথে সাথেই কাকটা ওখান থেকে লাফ দিয়ে উড়ে গেল উপরে, একদম মানে মানে এমন সুইফট ভাবে গেছে ওই ছাদ থেকে, প্রচন্ড স্পিডে বেশ উপর উঠে গেছে এবং অবাক হয়ে গেল তমাল এত দ্রুত। সে কোন পাখিকে মানে ইগল বা বাজ পাখি এরা হয়তো উঠে, কিন্তু তমালের ওরকম চোখ মানে একটা কাককে এত ফাস্ট উপর দিকে উঠতে সে দেখে নাই, মনে হল শাক করে উপর উঠে গেল একদম। তমাল কিছুক্ষণ তাকায় ছিল, তার সারা শরীরে মানে ঝিম লেগে গেছে, হাত ছিলে গেছে পড়ছে। তো তমাল তাড়াতাড়ি ছাদ থেকে নেমে যায়, নামার সময় দেখে যে ওই যে আমাদের আরেক ফ্রেন্ড উঠতেছে, তো ওর সাথে কথা বলে কি হয়েছে বলে যে দোস্ত এরকম এরকম ঘটনা। তো যাই হোক, বলে যে সাথে আর দাঁড়া মনে হয় নিচে চলে গেল, নিচে যেয়ে কথা বলে। তো ওই ফ্রেন্ড বললো যে ওই বাড়িতে আসলে খারাপ জানাস, তো ওই লোক জাদু করতো এবং ওই বাড়িতে অনেক কিছু আমাদের কাজের মহিলা যে আছে বুয়া, উনি দেখছে ওখানে আগুনের মানুষ হাঁটাচলা করে, আরো অনেক কিছু মানুষের চিৎকার চেঁচামে যে আসে রাতের বেলা। কিন্তু ওখানে কিন্তু ওই লোক নাই, ওই লোক মারা গেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। ওই বাসার ছাদের দিকে কেউ যাইও না, আমরা পিছনের ছাদ বন্ধ করে রাখছি, এদিকে ওদিকে যাই না আমরা, থাক ওই বাসার যাইস না, ছাদে কখনো উঠলে এই পাশে উঠে থাকিস, এইভাবে বলে দেয় ওই বন্ধু। তো যাই হোক, আমাদের যে বন্ধু তমাল ছিল, তমাল যখন বাসায় আসে ইন দ্য মিন টাইম, বাসায় আসার পর থেকে ওর খুব খারাপ লাগা শুরু করে, রাতের বেলা কয়েকবার বমি করে এবং রাতে দুঃস্বপ্ন দেখছিল, সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সে স্বপ্নে দেখছিল যে তার বিছানার পাশে কেউ বসে আছে, একদম কুচকুচে কালো লম্বা লম্বা চুল আর চোখ মুখ দেখা যায় না, এবং হাতে এরকম সামনের দিকে বাড়াই দিচ্ছে হাতটাকে ধরার জন্য, হাতের মধ্যে পাখির মতো ক্লস এবং বড় বড় নখ। তো তমাল চিৎকার দিয়ে উঠে ঘুম থেকে, মানে একদম লাফ দিয়ে উঠে, সে আসলে তার বাবা মা কাউকে ডাকে নাই, কিন্তু তমাল যখন উঠছে, উঠে দেখছে ফার্স্টে তার রুমের দিকে নাকি কে দৌড়ায় আসছে তাদের ডাইনিং স্পেস থেকে, এবং ওইটা জাস্ট লাইক দ্যাট একটা মেয়ে মানুষের মতো লম্বা, এবং তার হাত দুইটা যে এরকম করে দুই পাশে বাতাস কেটে আসতেছে, এই হাত দুইটা মানে পাখির ক্ল যেরকম হয় সেরকম, আর চুলগুলো বড় বড় কালচে, এটা এই জিনিসটা নাকি তাদের ডাইনিং স্পেস থেকে দৌড় দিয়ে, তার দরজা খোলা ছিল তার রুমের, তার রুমে ঢুকছে এরকম দৌড় দিয়ে সে ডাইনিং স্পেস থেকে, আর সে দেখছে এটা হচ্ছে এই যে বাইরে ল্যাম্প পোস্টের আলোতে। তো তমাল তো ভয়ে একদম মানে টপ অফ হিজ লাংস চিৎকার করছে, ও তার মা বাবা দুজনে উঠে আসছে, এসে বলে কি লাইট জ্বালাইছে, দেখে ছেলে চিৎকার করতেছে কি ব্যাপার। তমালের শরীরটা খুব খারাপ ছিল, রাতেও বমি করছে আবার। তো বাবা মা তাড়াতাড়ি বললো যে কি ব্যাপার, সে স্বপ্নের কথা বলল। তো তমাল তার বাবাকে বলছিল যে কি হয়েছে আজকে ফ্রেন্ডের বাসায় যে, তো তখন ওর আব্বা তাকে দোয়া দরুদ পড়ে ফু দেয়, রাতের বেলা ঝাড়ে নিজে, তার বাবাই ঝাড়ে, এবং পরদিন তমালকে মসজিদে নিয়ে যায় ঝাড়ায় নিয়ে আসছিল, আর হুজুর বলছিল যে বাসা বন্ধ করে দিবেন, ওই খারাপ কিছু ওকে ফলো করে আসছে। যাক, তমাল বেশ কিছুদিন সাফার করছিল এটা নিয়ে, ওকে পরে বন্ধুরা খেপাইতো দেখে, সে আর এটা নিয়ে বলতো না কাউকে। আমি জানি না এর পরের কি হয়েছে কিনা, বাট এতটুকু পর্যন্ত আমি জানি। তো সুতরাং এটাই হলো কথা, যে আসলে ওই যেই জায়গায় এই ধরনের জিনিস চর্চা করা হয় জায়গাগুলো ভালো না, আর ওই অতি সাহসী হয়ে কোথাও যাওয়া উচিত না। অনেকেই কিন্তু সাহস দেখেন, অনেকে লেখেন আমার কাছে, মেইল করেন, আমি মেইল পাই, সে মেইলে লেখেন যে বাবু ভাই এরকম হন্টেড জায়গায় গেছি, ওখানে বসে আছি, ওখানে বসে এরকম শুনতেছি ঘটনা। আমার মনে হয় ভাই এটা ঠিক না, আপনি আপনি ঘটনা শোনেন, আমরা কিন্তু নিছক আমাদের যে অনুষ্ঠানে আমরা যে ভূতের ঘটনা শেয়ার করি, নিছক ছোটবেলায় যে ভূতের ঘটনা শুনে মজা পেতাম বা একটা অন্যরকম একটা আমরা চার্ম ফিল করতাম, এটা কিন্তু হয়, মানুষ একটা অন্যরকম ফিল পায় যখন ভূতের ঘটনা শুনে। তো সেটার জন্য কিন্তু আমরা অদ্ভুত করি, আমাদের কিন্তু অন্য কোনো মানে কারণ নাই যে ভূতের জায়গায় যেতে হবে বা একটা হন্টেড স্পটে যেতে হবে, এটা আমরা চিন্তা করি না। হ্যাঁ, অনেকে বললেন যে বাবু ভাই আপনি আপনার প্রথম দিকের ঘটনায় বলছেন যে আপনি এরকম গেছেন। হ্যাঁ, আমি ছোট ছিলাম তখন, আমি টিন এজ ছিলাম, এবং টিন এজ বয়সে মানুষ এরকম করে। আমার যখন আস্তে আস্তে বুঝ আসলো, আমি যখন আরেকটু বয়স হলো, আমি তারপরও যে যাইনি তা না, গেছি, বাট আস্তে আস্তে যখন বুঝ আসতে থাকলো, আমার আম্মা আমাকে বলল যে এটা ঠিক না, আমাকে দুই তিনবার বোঝালো বিভিন্নভাবে, তারপর থেকে কিন্তু আমি আর এরকম যাই না। এবং আমি রিয়েলাইজ করলাম, আমি বিভিন্নভাবে রিয়েলাইজ করলাম, আমাদের ধর্মীয় কিতাব এগুলো পড়েও আমি দেখলাম যে আসলে আমাদের উচিত না এভাবে যাওয়াটা, এমনকি রাতের বেলা একা ট্রাভেল করাও নিষেধ কোথাও, একা মানে কারোর সাথে না, একা একা যাই না আমরা। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে মোটরসাইকেল নিয়ে ট্রাভেল করে এক জায়গা থেকে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাচ্ছেন রাতে একা একা, মানে নিতান্ত প্রয়োজন ছাড়া এটা যাওয়া ঠিক না, একা একা সফর করা ঠিক না। তো যাই হোক, আজকে চলে যাব, যাবার আগে আপনাদের রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেল থেকে এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। যারা আহমেদ বাবু ফেসবুক পেজটিতে গিয়ে আমাদের থার্সডে নাইট ফিয়ার শোনেন, তারা কাইন্ডলি পেজটিকে ফলো করে দেবেন, লাইক দিয়ে দেবেন, আমাদের অদ্ভুত পেজটিকে ফলো অ্যান্ড লাইক করে দেবেন, আমাদের অদ্ভুত একটি ফেসবুক গ্রুপ আছে সেটাতে জয়েন করে ফেলবেন আপডেট পাওয়ার জন্য। আমাদের প্যাট্রিয়নে যদি যান, সেখানে গেলে থার্সডে নাইট ফিয়ারগুলো কিন্তু অ্যাড ফ্রি অবস্থায় পাবেন, ফ্রি মেম্বারশিপের আন্ডারে, সেখানে গেলে আপনারা শুনতে পাবেন সেগুলো, আর যদি মেম্বারশিপ নেন তাহলে তো আরও অনেক কন্টেন্ট পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে অবশ্যই পাঠিয়ে দেবেন, আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা সেই মানুষটির কনসার্ন নিয়ে, আর যদি আপনার এলাকার কোনো লেজেন্ড মিথ বা কোনো অন্য জানা ঘটনা থাকে সেটিও পাঠিয়ে দেবেন আমাদের কাছে। তাহলে দেখা হবে ইনশাআল্লাহ থার্সডে নাইট ফিয়ারে, তারপরে আবারও অদ্ভুত উলেতে। ততদিন বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।